This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Twin presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শোনা শুরু করলেন আরো একটি আনকোর এপিসোড এবিসি রেডিও 89.2 এ। আজকে আমাদের সঙ্গে এমন একজন বন্ধু রয়েছে যার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা সবাই জানব। আমরা প্রথমেই আরজি রাজুর কাছ থেকে জানতে চাই কে বসেছে আজকের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদকে দিয়ে আমাদের আজকের অতিথি রহমত, সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ, যে গুণ দিয়ে তিনি মানুষকে সাহায্য করেছেন আর সেজন্যই মানুষ তাকে ভীষণ পছন্দ করেন। যেমন কারো বিপদে তিনি সাহায্য করেছেন, টাকা দিয়ে সাহায্য করেছেন, অসুস্থ রোগীকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন, তাদের সাহায্যে এগিয়ে এসেছেন। খাবার খেতে খুব ভালোবাসেন, বিশেষ করে গরুর মাংস তার ভীষণ পছন্দ, মায়ের হাতের রান্না ভীষণ পছন্দ তার, তবে মিষ্টি একদমই অপছন্দ রহমতের। এত কিছুর পরেও রহমত আজ কেন যাহা বলিব সত্য বলিবর মধ্যে, চলুন তা শুনতে চলে যাই আরজি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে রহমত রয়েছে আজকে আমাদের সাথে। রহমত তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হচ্ছে। বড় বড় মতে আপনাদের জন্য থাকছে SMS পোল, যেখানে আপনি আপনার মতামত জানাতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, ফোনে কানেক্ট করছি তাকে। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম আরো একটি অনুষ্ঠানে। আশা করছি পুরো অনুষ্ঠানে আপনাকে পাবো। অনেক অনেক ধন্যবাদ আপনার সবসময়ের উপস্থিতির জন্য। প্রিয় শ্রোতা, আজকে রহমত তার জীবনে যা প্রিয় সত্য বলবে সেখানে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, যারা তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এবং যারা রহমতের মতো কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আরো একবার বলছি 09613-892-892। রহমত, আমি প্রথমেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটা হচ্ছে, আপনি আজকে আপনার অপরাধগুলো লাখো মানুষের কাছে স্বীকার করতে যাচ্ছেন, অকপটে স্বীকার করবেন, আপনার এই বিবেক কিভাবে জাগলো, কে জাগিয়েছে আপনার এই বিবেক, যেখানে এই বিবেকের কারণে আপনি আজকে লাখো মানুষের সামনে নিজের ভুলগুলো বলতে যাচ্ছেন?
আমার বিবেক, আমি যা বলে বসতে বলবো, আমি মানে প্রত্যেক সপ্তাহে শুনি।
আচ্ছা, কতদিন যাবত শুনছেন?
আলামিন
আলামিন, তার মানে তো অনেক অনেক আগে থেকে।
হ্যাঁ, অনেক আগে থেকে। উনি, আমি যে চাকরি করতাম এই সময় থেকে, শোনার পরে বললে, আমি বলতেছি আমার জীবনে কত অপরাধ করলাম, আমি একটু বললে তো মনটা একটু
মানে যাহা বলিব সত্য বলিব আপনাকে ইন্সপায়ার করেছে।
হ্যাঁ হ্যাঁ।
আর এই মুহূর্তে কি আপনি ধরনের অপরাধের মধ্যে আছেন?
এই মুহূর্তে আছি।
এই মুহূর্তে আপনি অপরাধের মধ্যে আছেন? ওকে, প্রিয় শ্রোতা, কেন আছে, কি কারণে আছে, প্রায়শ্চিত্তের জায়গা কি, সবই আমরা জানবো। আমরা শুরু করতে চাই সেই ব্যাকগ্রাউন্ড থেকে যেখানে একজন অপরাধীর জন্ম হয়, তারপর কি অপরাধ এবং তার শেষ পরিণতি। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি শুরু করুন আপনি, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু।
আমার বয়স তখন 8 বছর।
জি
তখন আমার বাবা তাস খেলতো।
তাস খেলতো?
হ্যাঁ।
আপনি জন্মেছেন কোন জেলায়?
নেত্রকোনা।
নেত্রকোনা?
জি।
আর আপনার বাবা কি করতেন, পেশায় কি ছিলেন?
কাঠের ব্যবসা করতো।
কাঠের ব্যবসা ছিল?
মুরগির ব্যবসা।
মুরগির ব্যবসা ছিল। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 2 ভাই 5 বোন।
2 ভাই 5 বোন। আপনার অবস্থান কত?
অবস্থান আমি বড় ভাইয়ের ছোট।
বড় ভাইয়ের ছোট, তার মানে আপনি মেজো। ওকে বলুন। হ্যাঁ, আপনার বাবা তাস খেলতো?
তাস খেলতো। আম্মা খালি কাঁদতো যে দেখ বাবা, তোর বাবা তাস খেলা জ খেলা, দেখ লাখ লাখ টিয়া উড়াইতেছে, লাখ লাখ টিয়া কামাইতেছে। ভাই কইলে বিশ্বাস করবো না, আমার চোখের সামনে একটা ঠাং আছে, টাং থেকে প্রায় 12 লাখ টাকা, আজ থেকে প্রায় 8-9 বছর হয়ে যাবো, আরো বেশি হতে পারে, ওখান থেকে সারাইতে নিয়ে নিস কতগুলি টাকা, বুঝছেন?
ওকে।
আম্মা খালি কাঁদতেছে যে দেখ তোর বাবা একটু দাম করছে। আম্মা আমি যদি বড় হইতাম, যদি জগেল তো আমি পুলিশে ধরাই দিতাম। তারপর আম্মু বলে বাবা রে এসে মার এটা তাক করে দিস, তোর আবার তোর বাপের লাইন হয়েছে। তারপরে এই টাকা মোটা সব ঋণ টিন করলো প্রায় 5-6 লাখ টাকা। তারপর আমরা শুধু আব্বা এফসে 2 কাঠা জমি বেচে আমরা এখান থেকে 30-40 হাজার টাকা কাঠা জমি। ওখান থেকে আইসে বাস্তরা আছে না, বাস্তরা কাফার, ওখানে আইসা 6 মাস রয়েছি আমরা। একটা মুরগির দোকান দিয়ে চাল ডালে ব্যবসা করি।
আচ্ছা।
ওখানে প্রায় রয়েছে 1 বছর মতন। ওখানে এক মস্তান দোলু মস্তান নাম।
জি।
ও আব্বার কাছে চাঁদা দিতে 50,000 টাকা দিতে হবে না, তেমন দোকানদারি করবো দেবো না। তারপরে আমার আব্বা বলতেছে ভাইয়া আমি কোথায় থেকে আমি এত টাকা দিব তোমার, আমি তো কিছু টাকা ব্যবসা করি না, করবো তোমার দিতেই হবে। বলে আব্বা আমি আমি আব্বার সাথে আসছিলাম, এই সময় আমার বয়স 10-9 হবে মনে হবে। তারপরে আমার আম্মু ওরা বলতেছে যে শোনো ও আমার কাছে 50,000 টাকা চাইতেছে। মানুষ ঋণের চাপ দেয়, আব্বা বলছে যে আমি যাচ্ছি গা তোমরা আসবো বলে। তারপরে এমসি বাজার আছে না, এমসি বাজার আসা 1 বছরের মতন রয়েছি, জয়না বাজার কাঁদের ব্যবসা রয়েছে। আবার মোটামুটি টুকটাক আমি এক স্বাস্থ্যের দোকান দিয়েছিলাম, ওখানে স্বাস্থ্যের দোকান দেওয়ার পর আমার ভাইয়ের চাকরি করতো ওয়াশিং মিলে, চাকরি করার পর ভালোই মোটামুটি করতেছে আব্বা।
আপনার বড় ভাই চাকরি করতো?
হ্যাঁ, ওয়াশিং মিলে। তারপরে আমার বাবা ব্যবসা চলতেছে ভালোই, চলার পর হঠাৎ করে এক মেয়ে নেশা বুঝে গেছে।
আপনার বাবা?
হ্যাঁ, মেয়ে নেশা বুঝে গেছে। তারপরে ওর মেয়ে ভালোই মনে করে ইলেকশন মেয়ে চলতে। তারপর হঠাৎ একদিন আমাকে বলো আম্মু আবু তুমি এসব করতেছো কেন নাকি, তুমি দেখেছ? আমি বুঝি আব্বু এসব কিন্তু ভালো না।
আপনি আপনার বাবাকে বলে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে।
আব্বু এসব কিন্তু ভালো না, এখান থেকে আয় বলো মেয়েও ভালো না, এটা মানুষ আছে যারা শুনি ওকে জানেন থেকে তুমি যাও আমি আসে আসে যাওয়ার পরে। তারপরে আমরা আম্মু বলতেছে না এখানে থাকবো না, আমরা ওই যেখানে ব্যবসা করো এখানে চলে যাবো, জয়না। ওই জয়না গেলো, জয়না যাওয়ার ভালো ওই ব্যবসা মধ্যে চলতে পানি সার দোকান দোকান সব লইলাম। তারপরে বাড়িতে মনে করেন 5-6 লাখ টাকা ঋণা ছিল, ওটি ভাঙছে।
আচ্ছা।
বাংলাপুর গোয়ত্তল যা আছে সব কেনা হয়েছে, প্রায় 5-6 কাঠা জমি কেনা। পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে মনে করে আমি অন্য লাইনে চলে গেলাম। আমি এ সময় বুঝি প্রায় 16-17 বছর। বাড়িতে যাওয়ার পরে আমি বন্ধু বান্ধব আড্ডা মারলাম,
তাস খেলাই
মনে হয় ঢাকাতে যে টাকা আমি 5-6 হাজার টাকা তাস খেলে শেষ করি।
ঢাকাতে 5-6 হাজার টাকা তাস খেলে শেষ করতেন, মানে ওই সময় আমি জুয়া খেলা শুরু করলাম। ওকে।
ডেইলি 5-6 হাজার টাকা মনে হয় খেলা শেষ করতাম। আস্তে আস্তে আমার আমি যে টাকা নিয়ে গেছিলাম ডাকাতে ওটি শেষ হয়ে গেছে। বাড়িতে তো আমি টাকা নিবা পারি না, টালা মাল ড্রাইভার কি করি, আমাদের এখানে একটা জঙ্গল আছে, জঙ্গল দাঁড়ায় 4-5 জনে ওতটুকু শুরু নিয়ে দাঁড়ায় তা কে মানুষ গেলে 8000 টাকা রেখে দিই।
আচ্ছা কিভাবে শুরু করলেন এটা, কার মাধ্যমে শুরু করলেন?
এটা আমার এক ভাই আছে নাহিদ,
ওকে
নাহিদ ক্যাপাতুল্লাহ শুভ্র ওয়ারারে নিয়ে আরি আমরা এসব কাম করি। আস্তে আস্তে মনে করুন মানুষের কাছে টাকা আনতে আনতে হঠাৎ একদিন আমার জায়গাতে আছে ভালো নেতা আমার আপন চাষা, উনি বাদ কবার জায়গা। তারপর আমার চাষা বলতে রহমদুল্লাহ শুনে যা, আমি কই কি চাষা? শুনলে মুখে টিকে আমি কইছি না চাষা, আমি এইসব কাম করবো গা, আমি আপনি বাইসতা না ওকে, তুমি আমার বাইস করেছি দেখি কি চাষ মানুষের টাকা তুমি নিবার রাস্তা আর শুনতেছে তুমি যদি জগেল আস। আমি কইছি না, কে বলছে আপনার ওই বাড়ি ফারুকে বলতেছে তুমি যদি জগেল আস বাজারে ফারুককে, ওকে বললাম ফারুক তুমি বলি কি না আমি ঠিক কথা বলি না, আমি বলি সত্য করে বল, বলছো ও কি না বলি নাই। আর ওরে দৌড়িয়া পলা গেছে চিপার মধ্যে পালায়া তিন চার দিনে মিলিয়া অনেক পাঁচ দূর করি
এই ফারুককে,
ফারুককে
ওকে
ফারুক বাজারে আবার বিশ্বাস দিয়েছে আমার নামে সালিশ বসে, আমার নামে সালিশ বাবা বলে আমার চাষা কইছে ওই আমার বাইশ থেকে অপরাধ করছি, আমার বাইশ হাজার আগাম এরকম করার উচিত করে এলাইছে ওহন দি তোর নামে কারা সালিশ করে। বলে এটা ওই সময় এমপি ছিল আমাদের রুহি ভাই, রুহি ভাইয়ের বেড়া কবর গেছে যে মুখে রিয়াও এই কাম করছে মানুষের পিড়ে, রুহি ভাই আমার কবর দিছে। বলে গেছি যাওয়া পরে বলতেছে এই রহমতুল্লাহ তুমি বলি বেশি বাইরে গেছো, তুমি বলি মানুষের কাছে টাকা পয়সা কি না এইসব মিথ্যা কথা, আমি ফারুককে মাই দিছি ওই যে মিথ্যা কথা আমরা করে বলছে এই জন্য আমার সাঁচার কাছে ও এই কথা না। আচ্ছা এমন থেকে তোর কিন্তু পুলিশ পাড়ামো দেখুন তোরা কি বা করস, সত্য কথা পুলিশ পাড়ায় দিছে এরপর দিনের পুলিশের নাচ দেয়
পুলিশ পাঠিয়ে দিয়েছে।
হ্যাঁ এমপি ছিল হয়েছিল
ওকে, মানে আপনারা যেখানে জুয়া খেলতেন ওখানে পুলিশ পাঠিয়ে দিয়েছে।
হ্যাঁ
ওকে
পুলিশ পাঠানোর পরে জগেল ওখানে হয় না, ওই বন্দর বিলের মাঝখানে আমাদের ওখানে একটা জাইলে বিল আছে না, জাইলে বিলের মাঝখানে ওখানে পুলিশ জায়গা হয় নাওকার মধ্যে খেলা হয়। আমার কাছে এমনি মনে দমায় দমায় টাকা নেই 500-1000 আমি টাকা আনতে পারি না।
ওকে
তারপরে আমি একদিন আমার যে চাচাতো ভাই আছে হেদাতুল্লাহ নাম,
জি
চাচাতো ভাই মোবাইল চুরি করে আমি নিয়ে বিচ চালাইছি, বেচার পরে আমার আম্মু বলতেছে ওই তুমি কার মোবাইল নিছো, আমি বলছি কে মোবাইল তো আম্মু নেই নাই আমি, তুমি নিছস তো হেদাতুল্লাহ মোবাইল তো নাইকা বলো, আমি বলছি নাইকা দেখি এটা কিনছি আমি কি নিছি কা নাকি, আমি খুব ছুটে কথা বলতেছি আম্মুর সাথে।
ওকে
মানে ওকে তুমি নিছো এটা মনে হয় সাক্ষী বাইরে এসেছে।
আচ্ছা
সাক্ষী বাইরে এসেছে মানে তুমি যে তার কাছে বেচ্চাটি কইছে আরিফ, আরিফ তোমার লোক কইছে না ওর কাছে মোবাইল বেশি নেই ও অন্য কেউ কাছে কিন্তু চাল আমার ভাষা এটা সে বুঝো না দেশে আমি যাওতে করতেছি এই জন্য মানুষ আমার মনে অনেক অপরাধী মনে করতেছে তুমি বুঝো না ও কি না তুমি নিছ। বলে আম্মা আমাদের 3000 টাকা ভরে এসেছে।
আচ্ছা
করতে নেওয়া শুরু করলাম প্রথমে 5000 টাকা চুরি হয়ে নেওয়া উড়ে আয় গেলাইছি। বলে আরেকদিন লুড্ডু খেলা, লুড্ডু খেলতেছি আমি লুড্ডু খেলা ও ওদিন আমার কাছে লুড্ডু খেললে আমার টাকা পাইছিলাম বলে 6000 টাকা। হঠাৎ করে আমার আব্বু যে আছে এক দোকানে বলে লুড্ডু খেলতেছে হঠাৎ করে গিয়ে লাত্তি মেরে গেছে আমার পিছনে,
মানে লুড্ডু খেলা অবস্থায়।
হ্যাঁ লুড্ডু খেলা অবস্থায় আমি পিছনে লাত্তি মেরে গেছে পিছনে দেখলাম দি আমার আব্বা দাঁড়া রয়েছে ও তো না বা আমার আব্বা বিশাল শক্তি আছে এমন শক্তি আমার আব্বা বড় 70 বছর এমন অনেক শক্তিশালী লোক বাদে আমার দুরিন আছে বাড়ি বা বাদে আমার যে জেডি আছে অনেক বাইরে নিয়ে বাইরে আছে রাস্তাটা বাইরে বাইরে লেট আছে আমার জেডি যা আছে জেডি বলতেছে যে ওরা বাইরে কার লাগে ও লুড্ডু খেলতেছে। বাদে আমার জেডি বাসাইছে, বাসানোর পরে আমি অন্য বাড়িতে গিয়ে তাকিয়ে রাত্রে এই সময় রোজা ছিল,
জি
রোজা ছিল রোজা 20-21 টা রোজা হবে এই সময়। তারপরে আমি সারাদিনে সারা রাতে প্রায় 2 বেগা সিগারেট খাইলাইছি টেনশন করতে আমি তাহলে বাড়িতে যাবো গা। বাড়িতে যাওয়ার জেলা গেছি এটা করি সকালবেলা হজরের নামাজে পরে আম্মু নামাজ করে শুইছে আমার বড় ভাই যে আছে বাইর তোলা গেছে মাছ মারা আরি।
আচ্ছা
তোলার পরে আমি এই সুযোগে দেখি দরজা খোলা ঢুকছি, ঢুকে ওরে একটা চাবি ঢুকাইছি ড্রেসিং টেবিল চাবি ঢুকানোর পরে ক্লাস দিয়ে গুণন দিয়ে তালারা ভাঙ্গিয়ে বেলাইছে। ভাঙ্গিয়ে বেলানো ওটা বলে টিয়া ছিল প্রায় 2 লাখ
2 লাখ
2 লাখ 58,000 না কত,
মানে এগুলো আপনার বাবার ব্যবসার টাকা,
ব্যবসার টাকা।
ওকে
ওখানতে আমি একটা বান্ডিল আর কিছু বাংকি টাকা ছিল ওটি নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পরে আমাদের ওখানে বিড়ি সিঁড়ি আছে,
জি
বিড়ি সিঁড়ি ওখানতে বাস চলে
ঢাকা
বলছি সকালবেলা যেমন আসতে ফার্স্ট বাস ওটা বুঝতে পারছে বাসে উঠার পরে আমার আমি উঠছি আবার আমাদের পাড়া বসে এক ভাই আছে ওই ভাইয়ের গাড়িতে আমার তো ইন্ডিয়া খুঁজতে আছে সবই ও টাকা নিয়ে আসছে আমাদের যে মার্কেট আছে এই মার্কেটে সবই দাঁড়া রয়েছে আমার ভাই আবার 4-5 জন দাঁড়া রয়েছে। দাঁড়া যাওয়ার পরে যে আমার চাচাতো ভাই গাড়ি চালা ও বলতেছে রহমতুল্লাহ গাড়ির মধ্যে কে ওরই তো আমরা খুঁজতে আছি বাইকটা টাকা নিয়েছে আমার বাড়ি বলতে বাবলু ভাই বলতো ভাই গাড়িতে নাম তুই বাইক আমি তোমার বাড়ি দিলাম নাম তুই বলে আমি কি করবো মানে তো বাইক গেলে দাও পুরালে আমার আব্বা বই দিচ্ছে আমার মাকে আরে কি করি তার সাজন আমি একলা কি অফার কামাও নাই বুদ্ধি করলাম একটা দুই সাইডে দূরে আর আপটি মারিয়া আর দূরে সামনে ধাক্কা মারি হালাতে কিভাবে গাড়িতে বাসটাতে নামা আর দুইটা ঝুলির মধ্যে লাটকি দেও আর দুইটা ধাক্কা দেওয়া লাগে এক দুধ দেওয়া কড়াই চার কিলো উপরে দুধ দেয়া এক আমার চাষ আছে ওই চাষ আমার দেখছে ওরা বাড়ি আমার দেওয়ার থেকে প্রায় চার কিলো পাঁচ কিলো দেয় এক টানা দুধ থেকে গেছে আমার দৌড়ে নিয়ে গেছে ওরা তারপরে তারা প্রায় এক ঘন্টা মতন তারা বাড়িতে আমার রাখে রাখার পরে ডিম বাজি করে খাওয়াই আমার পেড়ে তো বাঁচ নাই জানি ওখান দিয়ে আমার মাইরাবা লাগে বললে আব্বা কারণ জেরা গেল তারপর আমার নিয়ে গেল সব আমি যাই পাচ্ছেন আমি না ডাকা যামুক আমি নিল আমার জোর করে তার আব্বা রেখে দিয়ে গিয়া দাও অনেক কিছু লোক বলেছে যে আমার মারবো আমার লাগে মুখ দেখাইতে পারে না সমাজে এই সেই
এই টাকাটা আপনি চুরি করেছিলেন কেন আপনার প্ল্যান কি ছিল
প্ল্যান আমি বাড়িতে বলা যে মামা এর আগের দিন রাত্রে মারছি
আচ্ছা আচ্ছা
তারপর রাস্তা যাইতেছে মানুষ টাকা হয়েছে বুঝে আমার আমি জামাই যাইতেছি এই বস্তা পিছের যায় মানুষ যাইতেছি এখন যা সাথে আমি প্রেম করি বর্তমানে চলে আমি পড়ে যাচ্ছি তাদের বাড়ি নিয়ে যাচ্ছি দেখি আমার যে নেতা সাহসা উনি যাইতেছে মানে আমার যে পাড়াপড়শি সাহসা আছে ওরা বলতেছে ওই লয়ে যাওয়ার বাড়িতে ওরা লয়ে গেলে ওর বাপে মাইরা লাগবে বুঝতে আপনি বাসান হবে সুরজ ভাই মানে নিয়ে গেল তারা আমার যারা যে নেতা যারা উনি করে উনি করে আমরা আব্বা জানা আমি জানি ভালো করে আমরা মারবো না নিলে উনি করে গিয়ে বললাম বর পরে আমি টাকা রাখি পাঁচ জায়গা
রাখছেন
হ্যাঁ
ওকে
যে প্যান্টের বলডানির মধ্যে রাখছে পড়ায় 30,000 টাকা পকেটে তারপরে ভিতরে চারি দেওয়া এই বেল্ট এবং দামি টাকা রাখছি রাখার পরে মানে বলতে টাকা কই আমি বলছি টাকা দৌড়া দিছে ফুড়ে গেছে কই নদীর মধ্যে বাড়ি ও গাছ মিথ্যা কথা বুঝছি না টাকা দে দৌড়ান দিছে ফুড়ে গেছে সুজা আল্লাহ বেশি কোনো কথা নাই বলে আমার সাথে ওই আপু মেরে ফালাই দেবো বেশি কথা নাই মানে টাকা দিয়ে টিক মারে দে বলে উনি কথা হইলে বয়ও পাইছি কারণ উনি দুই দরে তো মই যাতা দিব ডাইরে মই যাতা দেওয়ার পর মোর অবস্থা গাইলে আমার এক চালতে বাড়ি দিছিল এই আমি আর একই ঘটনাতে ওই সময় প্রায় আমার জন আগে টাকা শুরু করছিল
মই যাতা কিভাবে দেয় এটা
দুইটা মই একটা মহিল মনে করেন নিচে আর একটা মাঝখানে শোয়াইবো শুয়ে আর একটা মই দেয়া দুজনে দুই সাইডে যাতা দিচ্ছে
ওকে প্রিয় শ্রোতা আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব আজকের রহমত তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে এই অপ্রিয় সত্যের শেষ কোথায় সেটা জানতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে আমরা মাত্র 3 মিনিট পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2 এবং যারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892 আমি আবারও বলছি 09613 892 892 পিছিয়ে ঠিক 3 মিনিট পর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ 40 কোটি ভোক্তার প্রিয় পানীয় 18 কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীতে তারা করবে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ FM 89.2 3 মিনিট পর আরো একবার ওয়েলকাম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে রহমত রহমতের কাছে ফিরতে চাই প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলছি যারা আপনারা কনফিউজ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892 আমি আবারও বলছি 09613 892 892 হ্যাঁ রহমত তারপর
আমি বললো আমি মনে মনে ভাবতে আছি যে মুই যাতে দিব আমার টাকা দে দে তারপর দিয়ে দিস মানুষ দিয়ে আমার বাড়ির মধ্যে আড়ে না আমার মারবো ছবি খুশি হইব
দেখার জন্য ওয়েট করতে
হ্যাঁ ওয়েট করতেছে ছবি বাদের আমার যারা নিয়ে যায় আব্বা কাছে ওকে ওই শুনে রে শুবে না ডাকা পাঠাই দি ডাকা পাইলে তুই কেটে রইব মস্ত নেব ওই না ওইগুলো ওরা পাঠাই দি আবার আমার 2000 টাকা দেয়া জয়নাবাজার পাড়ায় দেয়। ওই সময় ঈদের আগে কেউ কিন্তু চাকরি কিলোমিটার দেয় না, ঘুরছে অনেক ঈদের 10 জায়গায় কিলোমিটার চাকরি দেয় না। 2000 টাকা নিয়ে আসছি নেওয়ার আমার অনেক লুক থাকে, বরাবর আমি থাকি। ঈদের দিন মা বাবার সাথে ঈদ করতে পারি না, মনে কষ্ট। আমি মনে হয় গাঞ্জা খাওয়া
শুরু করেছে।
হ্যাঁ, গাঞ্জা মদ বিভিন্ন ধরনের নেশা দোষী। আবার এবার ট্যাবলেটও আসি এদিন রাত্রি, আবার ট্যাবলেট আর খাই নাই। ঈদের দিন রাত্রি কষ্টে আরি, ও আমার যে বন্ধু বান্ধব ছিল ওর সাথে সারা রাত গেল একই অবস্থা, কষ্ট মনের মধ্যে, মা বাবার সাথে ঈদ করতে পারি না। পরের দিন ঘুমে তুলছি 5টা বাজে, পরের দিন দিনের 5টা।
ওকে,
আমার ভাবি একজন আছে, ও বলতো চাই রহমতুল্লাহ ঘুমে তো রস হয়ে গেছে। ওর ভাবি আর উদ্দাম নেই, ওই কাইতে না শুনলে দেখো কি হয়েছে, বলতো মদের গন্ধ ভাবি কে বুঝে লাগছে। মদ কি গন্ধ, ওরা তুমি কি খাইছো? আমি কাহিনের তো কিছু বলবো, তুমি মদ খাইছো তুমি তো আমি কি ভাবে বুঝলে? ও বুঝছি তো মদের গন্ধ একটা কিরম আমরা বুঝি না মনে। তারপরে 3 দিন পরে চাকরি নিলাম, এটা হলো স্প্রিং মিল তোলার থেকে সুতা দূর করে না, সেম ব্যবসা অবারটা আসলাম আমি।
আচ্ছা, ওকে,
ওই আমাদের তারপরে ঢুকলাম, ঢুকার পরে বেতন ধরলো 5400 টাকা। কুরবানি ইতলা করলাম, এর মধ্যে একটি মায়ের আমি অফার দিয়েছিলাম যে আমার সাথে প্রেম করবো নাকি। মায়ের বলতো না ভাইয়া আমি আরেকজনের সাথে প্রেম করি, বুঝতে আমার সাথে প্রেম করলে তো 200। ওকে না ভাইয়া, আমি বুঝি না তো প্রেম করানো লাগবে আমার সাথে। ওকে না ভাইয়ের কথা আমি বুঝি, বাইরে গেলে তোর দুজন লুই যাবোগা। ও আপনি তো সবাই, আমি তো সবাই নাকি তুমি বাইরে যাইস তোর দুজন লুই যাবোগা। ভাই ও মানে ফোন পেতাম আর মানে ক্লুয়ারে, কারণ মানে স্থানীয় যারা মেম্বার মানে বাইকটা বাইক নিয়ে আসে, হ্যাঁ ওরা সাথে আমার উড়া বসা সবসময় থাকতো। ও মেয়ে মেয়ে 2-3 দিন বললাম বলে মেয়ে রাজি আমার সাথে যে প্রেম কর। প্রায় 10-15-20 দিন পর বলছি বেতন উঠেছি যে চলো মাস্টার বাড়ি তেমন্ত পার্কে যাই। মাস্টার বাড়ি তেমন্ত পার্কে গেলে চাইনিজে ঢুকছি 3 তলা। ঢোকার পরে যে ম্যানেজার আছে, ম্যানেজার বলতো তোমরা রুম লাগবে? আমি বলছি হ্যাঁ লাগবে। কত করে বলতো আছে কষ্ট? আমি বলছি না 1000 টাকা দেবো 2 ঘন্টা থাক। তা ওখানে 2 ঘন্টা থাকছি, বলে ওরা আমি সারিয়ে দিয়েছি কুরবানি দেয় ওর সাথে
2 ঘন্টা থেকেছে 1000 টাকা দিয়ে। মানে এখানে কি জন্য থাকলাম?
আবার কুরবানি দে 2 দিন আগে বাদ গেছি, ছুটি দিয়েছে, বাদ গেছি সবকিছু লইয়া। আম্মার জন্য কাপড়, আব্বার জন্য লুঙ্গি, এটা কিনে লিয়ে গেছে বাড়িতে। আব্বা তো আমার সাথে রা করে না, আম্মা তো কান্দিয়া যে বাবা তুমি তুমি না আইসোস, তোর বাপে তো তোরা কিছু করবো না, কিন্তু তোর বাপ দেখিস তো আবার দিলে মেরে উত্তর দিস। আব্বার সাথে তো আমি কই আপা ভালো আছেন? ওকে রাও করে না আমার সাথে মাথা না করে যে ভালো না। এভাবে মনে করেন চলতাসি চলতাসি হঠাৎ এক বন্ধু আমার কই আহ মদ খেয়ে গে দুর্গা আর হাইতে বাড়তে গে গে হাইতে বাড়ি মানে একটা মনে হয় খারাপ,
বুঝতে পেরেছি। হ্যাঁ বল।
খারাপ পারা উনি মদ খাইলাম, মদ খাওয়ার পরে 2 জন তো উঠতে পারি না, একজন তো আরেকজন মুখ করে আয়। ও বলতেছে আমি হইলাম এই দেশের রাজা। আমি বলছি তুমি এই দেশের রাজা মানে? এই দেশের যত কি সবকিছু দেখতেছ সবকিছুর মালিক হইলাম আমি।
বুঝতে পেরেছি, আপনারা কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। হ্যাঁ
কন্ট্রোল হারিয়ে ফেলে যাইতেছি আমরা খাইতে পারি যেখানে খারাপ কাম চলে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আমাদের টাকা কি করছে 1000 টাকা ছিল, ওরা পিলুসে 500 1000 টাকা দিছে, ওরা রাখিয়েছে আমার টাকা দেয় নাই গারো বাড়ি। তারপরে গেলাম হাতের বাড়ি, বলতে হয় যে 2 জনে লাগবো 600 টাকা। আমি বলছি তাহলে 200 টাকা দেবো, তুমি আমার সিনস তুমি কেড়া আমার বলতে আস। তারপর মনে করেন ও টাকা নেয় না এদিন মাংনায় আমার 2 জনকে বাড়িতে আসছি। আমার পরে দেখি মুরগির গোস্ত টানছে, দেশি মুরগির না মানাইবো। ওরে কি করছে আমি একলাই খাই আলাইছি, গোটা টাকা নিয়ে নেয়া তুই নেওয়া করস, আবার বড় বড় কথা কস না, যাব বড় বড় কথা মানে আবার 2-3 কথা লিয়ে জগে লেগে বস। বলে আম্মা আয়া গেছে আম্মা সরে মরে আমার দূরা বানিস বাবার সাথে আমি কথা কর। আমি বলতে কি কম দে ও খালি আমার লোকে মত করে হেল মত করতে না ঠিক কম টিয়া করে এমনি বাদে আমি যাওয়া বড় ঘুমাইছি সারাদিন, হঠাৎ করে ভূত দিয়েছে আমার মাথা যে আমি ওই যে আমাদের বাড়ির সাথে একটা ধনী মাই আছে আর কি, ধনী মোটামুটি, যে মাই আর বিয়ে করবো আমি জীবন সার্থক টাকার জন্য আর কি, খারাপ মদ গুরগানজুটি মানে কথা কি বললো তুমি গানজুটি যাও তোমার জ্যাম নেবো আমি এমনি বাবু আমি পাঁচ ফেটে না আমি বলছি ও রাজি হয় না কিছুতেই রাজি হয় না, তা ওর আমার এক বোন জামাই বলতে এই অবস্থা তোমার সাথে ওর বাড়ি মায়া ফিরিত করেন শ্মশান ঘাট তুইতাম, শ্মশান ঘাট তুই অবশ্যই একটা রাত্রে সময় একটা বাজে বড় লাগে যে শ্মশান ঘাটে মানুষগুলি মারা
এখানে কেন যাচ্ছেন মানে কি করার জন্য?
ওখানে তাবিজ করতে লাগে যেটা
মেয়েটাকে তাবিজ করবেন?
হ্যাঁ হ্যাঁ তাবিজ করার জন্য যাচ্ছি। আমার পর মনে ঘুরতে কমে দিলে যাও কাজ তিন দিনের মধ্যে তোমার প্রেমে অফার দিব, ঠিক তিন দিনের মধ্যে ও যেতেছে কলেজে বাসে, ওর একটা বাস আছে আর্জেন্টার বাস, ওই বাসটা দিয়ে আমরা দুজন ও বসে একসিট আমি বসে একই সিটে বসে বসেছি, কি বাজার বললাম আল্লাহ জানে আমি নিজে বলতে পারতাম যে কিভাবে বসে 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 শুনো বাসতে নামার পরে তোমার সাথে একটা কথা আসে, কি কথা বলবো আমি না বলি খারাপ খারাপ তুমি রাগে বলছিলাম এমন তো আর বলতেন তুমি আমার ঘরে তোমার সাথে কালাব চলো হোটেলে মানে হোটেলে গেলাম হোটেলে গেলাম
যাওয়া মানে কি এটা আবাসিক হোটেল নাকি খাওয়া দাওয়ার হোটেল?
এটা খাওয়া দাওয়ার হচ্ছে।
ওকে
হ্যাঁ ওটার মধ্যে গেলাম যাওয়ার পরে বলতো তোমার লোক আমি প্রেম কর দি মন দিয়ে এমন খুশি হয়েছে বলার বাহিরে, বললাম তুমি আমার আমার মতো কারো ছেলের সাথে প্রেম করতেছ তোমার জীবনকে সুখী হইব? হ্যাঁ হইব হতো নাকি আল্লাহ যদি করে, আমি আল্লাহর উপর তাওয়াক্কাল তুলে যে আল্লাহ যাবা ভালো করে আমাদের দেয়া আমি যাবা ভালো হতে পারি। আমার বলতো তুমি একটা কাম করো আমি কি জমাতে যাও গা, আমি বলছি ঠিক আছে তোমার জন্য জমাতে যেতে পারি আমি জমাতে যাবো, জমাতে গেলাম ওর সাথে মনে করে ওর যেদিন বলছি পরের দিন আমি জমাতে গেলাম তিন দিনের যাওয়ার পরে মনে করে ভালোই চলতেছে নমাজ রোজা সবই নমাজ টমাজ সবই একটা করতেছে ভালো সত্যি মসজিদে আবার আজানো দিয়ে আমি দোয়ান কি করছি যে 20,000 বেচছি 10,000 টাকা আব্বার বুঝাইছি আর 10,000 টাকা বন্ধু বান্ধব নিয়ে শেষ করিস
মানে দোকানও বিক্রি করে দিলেন?
হ্যাঁ দোকান এমন অবস্থা নিয়ে যাকে শেষ করিস দোকান প্রায় 8-9 মাস আগে দোকান রয়েছে তাও শেষ করিস দোকান, আবার এই যে সেই আব্বা বগা দে এইটা করে সেটা করে দোকানটা দেখাইছে এখন তুমি কি করবে বুঝলি কি করবো মাস যেটা করাম তো এটা করলাম দোকান বেচছে বাড়িতে বসে থাকি, হঠাৎ আমার বন্ধু দোস্ত একটা ব্যবসা করে কি পেন্সিল ডিলার টাকা করবো ওর টাকা লাগবো না আমার কাছে টাকা আছে পেন্সিল ডিলার করে চাপলাই দিবি আমাদের এলাকায় ইন্ডিয়াতে নামাই দেবে সমস্যা কি আমাদের এলাকায় ব্যবসা করবো, আবার ইন্ডিয়া আমাদের বাড়ির থেকে মাত্র 7 কিলো দূরে।
ওকে
আমি বলি ব্যবসা করবো পুলিশ পুলিশ হলে তো চার্জ হয়ে চার্জ হাতে বাদে পুলিশের দূরে নেগা তারপর আমার সারা আনবো তারপর তোমার মাই দিব ওকে ওই আমি বুঝুন না আমি বসে রয়েছি আমাদের এখানে একটা ব্রিজ আছে ব্রিজের উপরে বসে রয়েছি আমরা দুজন গালাপ তালাপ করতে ব্যবসা তো ভালোই চলতেছে জলের জায়গায় যায় মানুষ মানুষ গেলে গাঙ্গিনাতে ঘুরে গিয়ে গাঙ্গিনাহার আমার ধরতে পারে না ওরা ধরে না জানালো না হলো যে পেন্সিল ডিলের ব্যবসা করে ও আবার আমার নাম কয় না যে আমি ওর সাথে আমার সাথে আর কি হয়েছিল আমি একলাই ওর অনেক মাইর দূর করছে আমার দুর্গর বলতে আমার নাম বলে না, এবার আমার শাশা বাদ ওর মা বাবা দেহ আমার ছেড়ে তুলে নিল গা মিথ্যা বুঝবে লোক আর ছেড়ে বুঝবো না যাও বাড়ি যাও মানে আমার শাশা টানা দিয়েছে টানা তো উসে যাবে উসে যায় ওই যে লোক ধরছেন ওর সাইডে বলি কি বলতেছেন আপনি সাইডে দেখুন মানে আমি বলতেছি এখন আমার সাথে লুয়ে যাবো ওরে চালান করা হয়নি হ্যাঁ সকাল বাদে আমার শাশা অনেক জারি মারি দিল এবারে নিয়ে এসে শাশাওয়ালা ওরে এগুলো এরপরে ব্যবসা বাদ দিলাম জয়নাবাজারে আর একটা ঘটনা বুঝছি
বলেন
একটা সোয়ামিল আছে ওই সোয়ামিল গাঞ্জুটি গাঞ্জা গাইতে প্রায় 5-6 হাজার টাকা ছিল প্রায় সময় রাত্রে 8টা কি 9টা বাজে আমরা 4-5 জনে গিয়া দিছি ওর কাছে একটা মোবাইল ছিল টাকা ছিল টাকা নিয়ে নিছি আমার আবার চিনিয়ে লাইছি ওই গাঞ্জুটি চিনে আবার আব্বার কাছে দিতেছি যে হেন আপনার ফুল আমার টাকা পয়সা সব নিয়ে নিছি আব্বা বলে কি গো আমার সারা নিয়ে নিছি আমি ঘুম আব্বা টাকাও দিয়ে দিছে হঠাৎ গিয়া লাড়ি লে আমারে বাইরে দেশ রুল দে আমার অনেক বাইরে নিয়ে বেরিয়েছে আমার বাইরে নিয়ে পরে আমার বলতে তুই কি করে দেখাইবি তুমি কি করে দেখাম যেমন ছোটবেলার থেকে পড়ালেখা কিছু দেয় আমার দেন নাই আয় বসছেন ঢাকা শহর কি করুম এসব করে এসব করে কারণ লাগবো ব্যবসা কর আমার সাথে জানাবো আবার পানি সার দেবো নিলাম পরে হ্যাঁ পানি সারে ওবার ওইটা আবার ভালোই চলতেছে ওইটার মধ্যে কিন্তু আবার নষ্ট নষ্ট করি নে যেমন একবার মানুষের বক্স টি দিত অনেক কিন্তু বক্স টি নিয়ে আমি চলতাম মোটামুটি ভালোই মিস্ত্রির সাথে আমার কাজে লেগে উঠতো উল্লা পাল্লা কথা হইলে আমার কাজে লেগে উঠতো মিস্ত্রি যেত গা বেলা বই শুন মিস্ত্রি হইলো আমার ঘরের লক্ষ্মী ওদের সাথে তুমি কাজে করছে মধ্যে আমার বগা দিলে আমি কাজে করলাম না জানেন তো ভালো বুড়িয়া আমি যে কিরম ট্রেডিয়া তেল হইলে শুধু সুযোগ করো না ব্যবসা করতে গেলে যে তুমি অনেক কি করবে মানে চাকরি নাম বাবা চাকরি কইলে মানে কালারে চাকরি নাম গার্মেন্টসের একটা কালার
ওকে
ওইটার মধ্যে চাকরি নাম বলছি ল গিয়ে দেখবা ওইটার মধ্যে বেতন দিছে ভালো ওইটার মধ্যে 2 মাস করছে করা পরে আব্বা বলতে তোর চাকরি কি হয়ে গেছে আমি বলে হ্যাঁ হয়ে গেছে এবার এই তুরি কানটা শিক্ষা এলাম তো ওখান থেকে তো আবার আমার বলছে তো পড়ালেখা করবে আম্মা বলতেছে ওইটা খেয়াল লাগে না তারা কইলো যে পড়া লাগে আমি বলতে পারতাম না কেন যে তারা বলছি পড়ুন কোথায় মাদ্রাসায় জায়গা চিন্তা ভাবনা করে দেখলাম খারাপ তো হয়ে গেছে মাদ্রাসা পড়ে দেখি মাদ্রাসা বুঝতে হইলাম গে ওখানে ভালোই আমার মাদ্রাসায় পড়ে এত ভালো হয়ে গেছিল আমি নিজেও বলতে পারতাম না প্রায় 2 মাসে আমি চেয়ার শেষ করে ফেলাইছি পুরান ছবিগুলো মুখ 2 মাসে শেষ করে ফেলাইছি শয়তানে আবার ধরে ফেলাইছি আবার আয় বসে পুলিশের ঝামেলা সব দিক দিয়ে ঝামেলা মানুষের মন্দ ওর সাথে আবার অলরেডি আমার ভালোবাসার বিয়ে চলে যেত মোটামুটি ভালোই ইয়া করতেছে তারপর আমি আবার যে অন্য সাজে আসলাম যে মানুষ যে একটা মানুষ বিপদে পড়তো হ্যাঁ ওদের জন্য আমি মনে করি উদ্ধার করার জন্য যতটুক চেষ্টা করার জন্য করতাম আমার যতা নেই শক্তি কুলাইতো ইয়ার কুলাইটা আমি করতাম ব্যবসা বন্ধ হওয়ার পরে মনে করেন মস্তানি পথে পরে আবার চলে গেলাম আমার এক বন্ধু টাকা পাইতো 18,000-19,000 মতো টাকা পাইতো আমার বলতো দোস্ত আমি নাই মেগাছে টাকা পাই ও তো দেয় না অনেকদিন যাবৎ ঘুরাইতেছে আমি কি বলো টাকা দেয় না মানে আমি বলছি টাকা দিয়ে নিতে পারি লই দিতে পারি তো কই টাকা দিবে আমার আমার বলতে তো সোয়াদ আমি বলছি না 8,000 টাকা দিবে আমার লই দিব তো 4-5 জন লোক লই হ্যাঁ ওয়ার গোত্তা এনে দুইরা বলছি টাকা ও দিবে না ও কি ও তো আমার কাছে আমি বলছি টাকা দিবে না কি বল বাদে আমার আমি কিন্তু আমার দোকান থেকে বানিয়েছে দোকান থেকে রুল রুল মানে মানাইতাম আমরা 5-6 জন লাগে 5-6টা রুল মানে পুলিশ লিয়ে গেছি আবার অন্য কোনো অস্ত্র না যাও পুলিশ আইলে ওই দিল দেওয়া লাগে তোকে আমার কাছে কিছু নাই গে মার দিলাম সব তোমার দিচ্ছে তারপর ও মায়া আমার পাও দিয়ে বাজান তোমারও তো মা আছে মাফ করে আমি বলছি শাসি শুনুন ওর টাকা দিয়ে কবে দেবো বলেন
ওকে প্রিয় শ্রোতা আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা এ পর্যায়ে আরেকটা বিরতি নিতে চাই আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে ফিরে আসবো ঠিক রাত 12:06
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ 40 কোটি ভোক্তার প্রিয় পানীয় 18 কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। হ্যাঁ রহমত, তারপর পা জড়িয়ে ধরেছে আপনার কাছে,
পা জড়িয়ে ধরেছে আমার, মায়া লাগলো। বললাম চাষি শুনেন, ওর টাকা কবে দেবেন এটা বলেন, চালু করে বলেন। আমি তো যাবো গা বাজারে, আবার আসতে হবে, কিন্তু আপনার ছেলে বেজাল হবে। বাবা আমি আগামী শনিবারে টাকা দিয়ে দেব, জমি বেশি আবার যা বেশি আমি দিয়ে দেব। ঠিক আছে, বললাম নাই মনে রাখিস, এটা আমার কবর দিস। এবি স্যার আবার আমার আব্বা কাছে, ওই স্যারা যে স্যারা মাস দিন, ওই স্যারা আব্বা আব্বা বলছে তুমি মস্তান হয়ে গেছ, আমি মস্তান ওই স্যারের টাকা দেনাতে আমি কি করুম, ওকে দেনাতে তোর মারাল লাগবো গা, মরাল লাগবো আছে না, কেসে লাগে কেসে মানে ওনার বিষয় দিস দরবদল দরবদল রুকা কিছু আমার নামে কি করে আলবো করে লাগবো, কি করে আলবো করে লাগবো, ওনার যদি কাজ বসে আলবো তখন আমার দরবার করে বাদে মুখ দিয়ে আমি কি পাই, আমি দরবার করতো না। বাদে আবার রাত্রে ওরা বাইক গেলাম, আমি বললাম চাষি আপনার বিষয় দিলেন আব্বার কাছে, দেখে তুমি এসব কাম করছো গে করছি মানে আপনার সারা টিয়ারে না। আমি বলছি আগামী কালকের দিতে আপনি ছেলে কোন দিন টাকা দিত, নাই তো আবার দিন কি করে আমার, এটা শেষ হয়ে গেল।
ওকে,
তারপরে আমাদের একটা পুনার বাড়ি আছে,
এটা কি হলো টাকা দিয়েছিল নাকি টাকা দেয়নি?
টাকা টাকা পরে দিন দেয় নাই, পরে দিন দিছে 10,000 টাকা।
আচ্ছা,
আমাদের এখানে একটা কুনার বাড়ি আছে, আমাদের গ্রামে থেকে 2 কিলো মানে কুনার বাড়ি, ওইটার মধ্যে একটা মায়া ডাকার থেকে সে বাসা মনে কাজ করবো, ওই মায়ের আমার চলে গেছে। বাদে আমার যে নাই যে দুস্ত আছে, ওই বললাম দুস্ত শোন রাতে 1টা বাজে ওরা বাড়িতে, আমি আর ও গেলাম নাহি, যাওয়া বলে ওরা দরজা উপর দিয়ে বিড়ি দিয়া ফেলে লাইছে, দরজা খুলে লাইছে রাতে 1টা বাজে শীতের শীতের দিন। ও আসার পরে ওরা কুলিয়া বেলাইছে, কুলিয়া মায়েরা দুজে দুজন ঘুমেতে মায়েরা দুজা বাইরে নিয়ে আসে।
মায়েরা তুমি চিল্লা চিল্লি করবি
না, ঘুমাও ঘুমো
ঘুমন্ত অবস্থায়,
হ্যাঁ ঘুমন্ত অবস্থায় দৌড়ে নিয়ে আসে।
ওকে,
দৌড়ে নেওয়ার পর মনে করেন দুজনে বাইরে দিচ্ছে, আমার আম করে চিনতে পারে নাই, ডাকাতে গেছে তো সুরবাল তাকে ডাকাতে বাসা বাদ কাজ করে, দুজন দৌড়ে নেয়া ও আমরা চিনতে পারে নাই, এগুলো শেষ হয়ে গেল। আবার ওই যে বড় লোকের মাইয়া যে বললে তো আমার ভালো প্রেমের কালেক্ট
কি ছিল, মানে মেয়ের নাম কি ছিল?
কল্পনা।
কল্পনা, ওকে,
ওর সাথে ভালো প্রেমের রিলেকশন না তো, ওরা আমার না তো ওরে বিয়া করুম, আমি যতই হোক আমি ওরে বিয়া করুম, তো গলা বাগায় নিয়ে আইসে টাকা বিয়া করে এলাম, কারণ আমি যা তাবিজ করছি পড়াই 6 থেকে 7 বছর সময় লাগবো যে তাবিজের মেদা।
আপনাকে এটা বলেছে কে যে তাবিজ করেছে সে?
হ্যাঁ, এর আগে ও কেউ সাথে বিয়া করবো না, যদি বিয়া জোর করে দেওয়া লাগতে ওর সাথে কিন্তু বাস উঠায় তো বলো যে করো তাকে কবরের লাগান তাক বুঝা যাবো, হ্যাঁ গেছে বুঝা যাবো যে কবর আমার সাথে একদিন দেখে নিছে। নেওয়ার পরে বলতেছে যে শোন একটা কাম কত, আমি কি খেয়েছিস আবু তাল্লালের জায়গা সোয়েল টেস্ট,
বুঝি নাই
আবু তাল্লালের জায়গা সোয়েল টেস্টের জায়গা মানে মাটি পরীক্ষা আছে না
সোয়েল টেস্ট,
হ্যাঁ সোয়েল টেস্টের জায়গা, বেতন কত বেতন কিন্তু ফার্স্ট যাবে বুঝে না যাবো। প্রথমে গেলাম আমরা মানুষিংতে, ওরা চার কলেজের সাইড করছি যশোর, যশোরে আমি মানুষিংতে গেলাম যশোর, আমার পরে আমার ভাই ওখান থেকে আমার নেই ভাই কাজে গেছি, ভাই যে সময় কাম শুরু করি প্রথম অবস্থা ভালো লাগবে, 5-6 দিন পরে শুনলে আমার এত খারাপ লাগতেছে আর আত্মাটা আমার ভুললে এখনো আছে বাইরে যে বৈরাটি আমার জীবনে ইচ্ছা হয়নি, আমার বিশাল কষ্ট লাগতো, আগে একজন হলে আমার মনে হয় কাজে লাগাই দিতাম, এটা করতাম সেটা করতাম, কাজে লাগাই যেতাম এটা করতাম, বলে মনে মনে চিন্তা করি আমি দুজনে কাজে লাগাই তো আমার সারতে পারে সাইডটা নষ্ট হইব, পুর মেন ও ছিল পুর মেন সাইডটা নষ্ট হইব, আমি কাজে না লাগাইয়া এক মাস কাম করবো খুঁজে যাবো গা বাড়ি, বলে না এক মাস করলাম কালি কাজে লাগবে ওর আমার লোক এইটা লইয়া হেঁটে লইয়া, কারণ আমি কাম মনে করো আমি বাদামে দুইটা বাদামে আসলাম কাজের মধ্যে, আমি মনে করেন এসব বিয়াটাও করি আমি মুডে শক্তি পেতাম না শুনলাম ১৫ দিন বাড়ি রইলাম, আবার ও ফোন করতে যা সোনারগাঁও আছে না, সোনারগাঁওয়ে ওর সাইড করছে উনে যেতাম, উনে যাওয়ার পরে কাশপুর ব্রিজে থেকে প্রায় পাঁচ মিনিট সময় লাগে যাইতে যে ফজেরটা কামরা রাখছে, ওটার মধ্যে বোরিং আছে ২৮টা, ওদের গেলাম যা দুদিন পরে গেলাম ওর এনে যাওয়া বলে মানে ভালোই কাজটা চলতেছে, ওটা দেখবেন রনি মস্তান, রনি মস্তানে বললো যে কাজ অফ, ওটা আমার বাইরে বলতে কেন ভাই, ওটা আমার এনে চাঁদা দিতে হবে কাজ করলে, আমি তো চাঁদা দিতে পারবো না অফিসে দিতে আমি কাজ করবো না, এতে ওকে না তুমি তো বাইরে দিতে পারবে না, এরপরের দিন সকাল আস্তে আস্তে বয়ও লাগে কারণ তো আমার দেশ না, আসসালাম আলাইকুম ভাই, ভাই সালাম নিল, ভাই আমরা গরিব মানুষ কাজ করবাই আপনি ট্যাক্স নিতে পারেন এই কোম্পানি থেকে, আমাদের তো আর আটকাই পাতানের দিন কাজ করার পরে পালসা মোটরসাইকেল দু তিনটা পালসা মোটরসাইকেল নিয়ে আয়া, আমরা বলতেছি এই দিয়ে দুইটা দুইটা তাপর দিয়ে কামড়ি বন্ধ কর, ঠিক আমার দুইটা তাপর মাসে আমার এত শরীরের মধ্যে বা জিদ উঠছিল মনে ছিল কুবাই এলাম, বাদে মনে মনে চিন্তা করি যে ওরে যদি আমি মারি আমার তো দেশ না, ও আবার ভালো একটা লিডার ওরে যেরকম শুনতে পাই পরে, আবার আমরা রাত্রে পলায় আসা পড়ি ওখান থেকে, ওখান থেকে আসিয়া এই রাজেন্দ্রপুর আছে না, রাজেন্দ্রপুরে এনে সাইড পরে ওইনে কাজ করি, মানুষের কাছে শুনি যে খারাপ কাম টাম চলে যা রাজেন্দ্র জঙ্গলে দিতে, আমরা যেখানে কাজ করি এনে ৫ টাকা ভাড়া মাত্র, গেলাম ভিতরে গিয়ে দেখি ৭০টা খারাপ কাম করছে,
কি চলতেছে ওখানে, কি
ওখানে মনে করেন অবৈধ কাম,
মানে জঙ্গলের ভিতরে কি কোনো বাড়ি ঘর আছে,
না বাড়ি ঘর না জঙ্গলে,
আচ্ছা জঙ্গল তো জঙ্গলে, এখানে আপনি কি দেখলেন গিয়ে,
ওখানে মনে হয় মেয়ে লোক
খারাপ একসাথে দাঁড়িয়ে আছে,
হ্যাঁ একসাথে দাঁড়িয়ে আছে, কেউ মনে করেন বস্তা দেয় যে গড়ের মতো মানে বসে রয়েছে, গেলে মনে হয় খারাপ কাম,
মেয়েরাই ওখানে ডাকছে,
হ্যাঁ ডাকছে আসো আমার বাড়াতে আসো কমরা ঘুম না আসো আসো, মানে একটা মায়া আয়াবাদ গেলাম আমি যাওয়ার পরে প্রথমে যে আচ্ছা তুমি সব কাম করো গেলে গে, বলতেছি কুড়ি ফেরত দেয় আমি ফেরত দেয় তো চাকরি করেন যে গার্মেন্টস এটা করেন যে সেটা, শুনো তোমার মতন ছেলেরা আমার চেক দিছে আমার খারাপ কাম করিয়া তারপর আমার এনে বিচ্ছে দিস,
ওকে
আমার মতন ছেলেরা সব মানুষ এরকম না, ওকে এরকম না তো বুঝো তুমি কেল লাগে আইস, আমি আইসি তো বুঝতে আছো কেল লাগে আইসি আমনে পারে, ও আচ্ছা ২০০টা আমি কিছু না এক ছড়িয়ে দিন, ও আচ্ছা বলে বাইরে আসে আমার সাহায্য তো ভাই জানা লাগে গেলে জানা পরে আমার মারে তিনি তো কাম কে লাগে গেলে, ও আবার মন্ত্রী মুন্সি তাই গেলে লোকারি এটা গেল ওর সাথে জগামগা পরের দিন থেকে কাজ চলতেছে আমার, তারপরে ৫-৬ দিন গেল কাজ এনে শেষ, তারপরে স্কোয়ার মাস্টার বাড়ি আছে
না,
স্কোয়ার মাস্টার বাড়ি কাজ পরে আমার অনেক গার্মেন্টসে মায়াটাই অনেক আস ওই মায়া রায়া দেয় আর কাজটা অনেক সুন্দর ভাবে মনে করেন করি আমরা, আমি দুই তিন দিন আইসি আমার পরে আমি বলতেছি ভালো তো লাগে অন্যজনের স্কি দিয়ে বলছি যে ভালো তো লাগে, মানে মেয়ে না আসি মারিয়া দূরা বাগে সে এত বুঝলাম যে মেয়ে আমার পছন্দ হয়েছে, মানে পরের দিন আবার আমি বলতেছি আপনি একটা কথা বলবো কি বলো, আপনি আমার পছন্দ হয়েছে অনেক, মানে তার বাড়ি ঘর জিগেলাম বাড়ি কইল যে ভালো কা, মানে আমার বাড়ি জিগেলাম বলছি মাইমি সিং ছিল মাইমি সিং, তার সাথে ভালোই রিল্যাক্সেশন চলতেছে মোবাইলে চলে আরি প্রেম ফিরিতে, আমি বসে আসো আসো একখানে যাই আমার পার্কে আছে বাগের বাজার, ও পার্কের মধ্যে যায় ও কি না যেমন আমি বুঝি যে তুমি আমার কিসের প্রেমের রিল্যাক্সেশনটা রাখতাছ আমার কথা তুমি মানো না, বলে বললো না এটার মধ্যে গেলে আমি বলি তোমার চাকরি কয়েকটি এত মার দেবো শাশুড়ি আমার কাটতে দেবো তুমি না যাবি আমি বলি তোমার শাশু না আমি আগা কাটতে বললাম শুনে তুমি কি আমার টাকা দেওয়াই দেওয়া নাকি মেয়েরা বলতেছে বলতেছে না তুমি আসবা নাকি ওকে হ্যাঁ আস্তে আস্তে তুমি আসো আমি আমি হইতেছি বা দেখ গেলাম ধরো যাওয়ার পরে মেয়ের সাথে ভালো ফটো মুটু তুলছি ওই সময় আমার একটা চিপ ছিল অ্যান্ড্রয়েড ওর ভালো মনে করেন ইয়াউটো করলাম ওর দিয়ে মনে হয় ক্যামেরা ক্যামেরা ভিডিও করে লাই সেই
কি ভিডিও করেছে
ও মায়ের সাথে যে আমি
ওকে ওকে এটা ভিডিও করেছেন আপনি
হ্যাঁ ভিডিও করছি
ভিডিও কেন করলেন
ভিডিও করছি যে আবার যাওয়া ওর বার ওর সাথে আমি ইয়াও করতে ইলেকশন দিতে
Okay, whatever the sentiment is here, I don't know. But the thing is that the ugly truth is always ugly. Okay, বলুন তারপর
ভিডিও করলাম ও যে সময় আমার না করতো বলতাম তুমি একটু বাইরে আসো তোমার একটা জিনিস দেখাম না করলে প্রায় 15 দিন পরে পরে দেখো কি তুমি এরকম ফেললা আমি বলছি যে মনে আছে দেখায় আমি বলছি সাইডে দেবো কিন্তু ফেসবুকে বই দেখায় আমি আবার বললাম আচ্ছা সমস্যা নেই আমি আবার যাম ওর সাথে পরে তিন চারবার আমার এভাবে রিয়াকশন গুলো মানে ডিলেট করে এসেছি
ব্ল্যাকমেল করেছে না
ব্ল্যাকমেল করেছে তারপরে ডিলেট করে এসেছি ডিলেট নিজের বিবেকে বাজছে যে মেয়েরা তো আমি বিয়া করুন না নিজের বিবেকে আর ই বাজ আছে ডিলেট করেছে ওই সিমটা আমি কুল্লা ফেলাইছি যে সিমটা ওর সাথে কথা বলতাম সিমটা আমি কুল্লা ভাঙ্গে ফেলাইছি ফেলাই দেওয়ার পরে আমার তো চলতে আছে কাজ চলতে আছে প্রায় এটা মতো করলাম প্রায় 2 মাস উপরে করছি করার পরে আবার বাদ গেছি 10-12 হাজার টাকা নিয়ে গেছে বাড়ির নেওয়ার পরে এই টাস খেলা আবার শুরু করলাম খেলার বুট বসে টাস খেলা বুট আলি
ওকে
ঢাকা পুলিশরা টাকা মোকা দেওয়া আমার বলছে যাও 5 হাজার তুমি নেবো কষ্ট করে আসো ভাই খুশি মনে হয় আমার কাছে টাকা আনছি লয়ে গেছি লয়ে যাওয়ার পরে 5 হাজার টাকা দিয়ে আমি 70 হাজার টাকা কামাই আনছিলাম
মানে জুয়া খেলে 5 হাজার টাকা দিয়ে আপনি 70 হাজার টাকা কামিয়ে
হ্যাঁ হ্যাঁ ওকে বাদে এই টাকা মানে না তুমি না হেঁটে তুমি কামাই করে আনছি তুই করছি তুমি 70 হাজার টাকা কই পাইনি আমি বলছি জগেলে আনছি সরাসরি জগালে হবে না এটি আমি না তোর কাছে আমি কি আগো মা ইন্টার না কে কি আগো কি না তোর বালারে আনো ভুতুরি আমি তো দেখি করুম আগুন না ঘুরা জানতাম নাকি ও তুমি কি সবার গা তুমি কথা বাতিল না গিয়া কে আছে আগুন না ঘুরা জানতাম শুনতে আগুন 70 হাজার টাকা ঘুরা তো
মানে কি আপনি আগুনের মধ্যে 70 হাজার টাকা পুড়িয়ে দিলেন
দিন মারি আলাইছি মনে করুন কুছ আগুন পুরা দাম কবি দিয়ালা কইতে জানতাম শুনলেন এই দিন মারি ফলাইছি 70 হাজার টাকা আগুন পুড়িয়ে আলাইছি বারে আমার যে শুরু বোন আছে ওরা সাইডে বাইর করছে দিয়ে মানে মানুষের দিয়ে আইতেছে দেখো ভাই 70 হাজার টাকা দিন মেরে আলা কুড়ি আলাইছে বেটটা বাড়ি বেটটা নেম করে হ্যাঁ হ্যাঁ রে কি সর্বন আসতে তুমি করলে কোনটা আছে টিয়া দিয়ে আমার কোনো যাই
জুয়া খেলে
জুয়া খেলা আনছি নিজের ফুট কোনো গেম নেই বেটটা হাতে করতেছে আমার জেড়িয়া তাপর মেরে 70 হাজার টাকা আমি কিছু কই না কি কমো আর অন্য ফালা এসছি মানে মনে বাজারে চিন্তা ভাবনা লই 70 হাজার টাকা দাম দেবে না একটা কাজ করতালাম আনছি দেখে গেছি আমি জীবনে টিয়া আসছি মেলা অনেক টিয়া আরা আসছি এয়ারপোর্ট থেকে ভাই আমার যদি তো মাস এয়ারপোর্ট থেকে আমি জগালা যাই হ্যাঁ আগে তো জগালতাম যে টুকটাক পাইতাম 2 দিন আর 1 দিন লাভ পাইতাম এয়ারপোর্ট থেকে ভাই আমার এই যে যাওয়া যাচ্ছিল এয়ারপোর্ট থেকে আমি একটা টাকা পাইনি জগালায় বাদে আমার আব্বা কিভাবে জানালা যে আমি জগালায় তারপরে এক বাড়িত আমাদের বাড়িতে একটা বন্ধুরই বাড়ি আছে ওরা ডাকা থাকে বাড়িটা খালি ওরা মধ্যে তাস খেলায় আব্বা কিভাবে জানি আস্তে আস্তে লাড়ি লিয়ে গেছে যাওয়ার পরে আমি আব্বার পাওয়া শব্দ নেয় বুঝিয়া লাগছি তো আমার আব্বা বেলি ভাইয়া গেউ ফিরতে গিয়া উচি উঠে পরে এক লাভ দিয়া ঘুরে গেছে ঘুরে যাওয়ার পরে আমার যেন সাব্বার মধ্যে ডাক আছে ডাক দাম এমন আছে ঘুরে গিয়া দুঃখ হয়েছিলাম এক লাভ দিয়ে ঘুরে বাদে এরপর দিন প্রায় 4-5 দিন দৌড়ানো আসছিলাম তাহলে আবার ভাই আব্বা ওই সাথে কুত্তা যদি বাড়ি কাতে বাড়িতে আয় কুকুরে যদি মারো না তাতে বাড়িতে আয় আমি কুত্তা করবি তুমি তো কুত্তার তে ওদম গেছে মনে হই আর কষ্ট লাগে বাপের ভিতরে কো যে তুমি কুত্তার তে ওদম গেছ কি করব মানে আমরা না জুয়েল ও গাঞ্জা মনে ব্যস্ত কিন্তু আমি 50 টাকা গাঞ্জা নিই 50 টাকা গাঞ্জা নিয়ে এক লাই গায়ালাই গায়াছি মানে পাঁচটা সিগারেট
বাবা আপনাকে গালি দিয়েছে বলে আপনি
আরো অনেক কিছু বলছে আরে গাঞ্জা কাম বাদে গাঞ্জা আনছি এক লাগা রাখি ও আমার লোকে যার একটা ছেলে আছে লোক কেছে যে আমারও ব্যায়াম করছি না আজকে কি হলে তো মরিয়ে নয় মরিয়ে যাম খাইলাম খায়া দি ভাই আমি উত্তারি না শুকে এমন ঘুম ধরছে উত্তারি নেই ঘুরতে ঘুমাই আছি এনে আমি মনে মনে করে যে আমার বাস কুত্তা কইছে কুত্তা তো জানি সে ঘুমে এনে ঘুমায় বাদে এবার গেলো যাও পরে আমার যে বন্ধু আছিল হানিফ নাম হানিফ ও ওর বাপে ও দোকান দিলি তো মনে রে টুকটাক চা বিড়ি এসব ব্যস্ত হয়। ওর বাপে গালে বোহা দেয় ওরে, ও বলতেছে যে আমরা দুজন থেকে কি অবস্থা, চল ঢাকা থেকে মুন্না রে ঢাকা অন্য যেমন আর ভাল লাগে না ব্যস্ত। ওই নাই তো আমি মজা দাম রে, আমি কে মজা যাবে তুমি মেরে গেলে ওবো নাকি না রে আমি মজা দাম, আমার বিশাল কষ্ট লাগে বাপে গালে বগা দেয় আমার এটা করে সেটা করে। আমার বন্ধু হানিফ বলতেছে রে আমার সাথে, মানে আরেকদিন ওর বাপে বলছে বাবা মানে একবার এক প্রতি বাবা দোকানটাকে কুলন লাগবো প্যাকারি বিস্কুট টিস্কুট আসবো দোকানটাকে কুলোগা, ওকে হাততাম না কুলতাম বাজে বলছে যাও দোকানটাকে কুলোগা ছবি কইতে বেলা গেছে। আবার বুঝিয়া ও আয় বসে বাড়িতে আয় বিশের পুতুল আছে না, বিশের পুতুল এক লোক মহা চলছে মনে দেয়া মুড়ি মনে করলো আমরা যে মেডিকেল আছে মেডিকেলে না করছে যে বাঁচত না পুরো বিশের পুতুল গায়ে লাগছে কাম করে ও মরে গেছে। মরে যাওয়ার পর পুষ্পটন যে পুষ্পটন করানো লাগবে ছবি না করে পুষ্পটন করানো লাগবে না, পুষ্পটন করছে শেষ হওয়ালা মাই মিশিন করার পরে বাড়িতে আইলো লিয়া আমার আমার তো দেখতে আমি তো মনে করুন বন্ধু এক লোক চলছি আবার ছিল মনে বিড়ি সিগারেট কিছু গেছে আমরা যেমন আসছিলাম এত ইয়েও আসলো না কারাও আসলো না, বাড়িতে আনলো কবর টবর দিলাম এর বাবার বুঝাই আমি ভালো করে কলায়া ফুল পাউডার দিয়া ওটার মধ্যে পানি পড়ছি বুঝিয়া বিষে পুতুল আমার 3000 লাগবো বিশ কাজ না কত লাগবো আমার আমি 4000 টিকা দিব আমি একখানা দাম আমি বুঝি না দেখা গেলাম ওকে আচ্ছা দিতাছি বিষে পুতুল দাম আমার কাছে আমি গেছি না আগে 3000 লোক ওই টিয়া আম্মা এনে দিস আমার আমি বলছি পানি আমার বিশ টাকা মানে বুঝি আমার সাথে তুমি এমন তাল্লে আমি বলছি তো কি করবো আমার মনে 3000 না আমার সবাই খারাপ মনে করতেছ আমি ওটা নিয়ে খারাপ হয়েছি একটা ঘন্টা 3000 না আমার ওটা 4000 টিয়া না বুম বাম করে নষ্ট হয়ে গেছে রোজা দোকান আইলাম ও আমার আবার যে প্রেমিকা আছে না ওর সাথে আবার মনে করে ওর শাশের সাথে ঝগড়া লেগেছে আমার জানি না লাগছে কি করে বিশাল গন্ডগোল লেগেছে তাহলে গন্ডগোল লাগার পরে আমি বলে তোমার তোমার বাইক ছিল হ্যাঁ আমি সারা অন্য করে কাছে তুমি বিয়া দিতে পারবা আমি চ্যালেঞ্জ করলাম তোর লাগে আমার বলতে আমি চ্যালেঞ্জ করলাম যে তুই বিয়া দিবার পারি আমি বিয়া দিয়ে যাচ্ছা না তুমি আমি সারা তুমি কি জাদু আমি জাদু মন্ত্র আমার চোখের জাদু হলে বড় জাদু মানে ওর যে বাপ আছে সিরিজ ওই সিরিজ বাপ অনেক জায়গার মধ্যে বিয়ার আলাপ করে জামাই পছন্দ করে না সিরিজ আর আমার বন্ধু বান্ধব ব্যক্তি লাগাইছে যে করবে সিরিজ আর ভালো না আমার সাথে তুমি না তোমার যে মস্তে বাপ আছে আমার সাথে চ্যালেঞ্জ করে পারবা তুমি ওকে আবার দেখ আমি কি করি তুমি জাদু মন্ত্র না কি করছো আমি না কিন্তু জাদুই করি না জাদু কি করুন এক কবিরাজ আছে নাইবালি কবিরাজ ও ভালো কবিরাজ ওর বাড়ির গেছে যাওয়ার পরে বলে তাবিজ করতে এসে কালকে আসেন জানাম না ও জিনা জিনে জিন হাজির করার বলাইছে তারপর আমি নাইবালি কবিরাজ দেখে কইলাম নাইবালি ভাই আমরা তো আমি করছি কসত নিন্দ কসত আমি বলছি শুনো যে কোনো জিদ্দার কারণে করছি লেবেছি বাড়াবাড়ি করো না জানো তো আমাকে কথা নেই বলো ডেন্ডারাস। ডেন্ডারাস মানে আমাকে আমার ওয়ার্ডে আমাকে জিনটা সবচেয়ে বড় আর জিনের যে রাজা।
মেয়ে
অন্য জন্য পছন্দ না করে আমার পছন্দ করে যাওয়া অন্য জনের সাথে বিয়ে না
কাজ হতো।
হ্যাঁ হতো। তারপরে আমি বলছি না বলে ভাই জানো তো আমার পু বলে পু আমার পু আবার আমার বিশাল আদর করতো বললে তো মন তো না বলিস না ওটা আমি দিস বাবসা করে হুমকি দিলাম। হুমকি দেওয়ার পর নাই বলে কইছে না তাবিজ টাবিজ কিছু নেই সুখে দৃষ্টি।
প্রিয় শ্রোতা আমরা একটা বিরতির ঘন্টা পেয়েছি এখানে, আমরা একটা ছোট্ট বিরতি নিব, মাত্র চার মিনিটের ব্রেক, তারপরে আবারও ফিরব। একটা জিনিস আজকের এই সত্য স্বীকারোক্তিতে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে হি বিলংস ইন ভেরি ভেরি রুরাল ক্লাস ফ্যামিলি। একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারছি যে যে রুরাল কালচার থাকে আমাদের যে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশের মধ্যে ওর বড় হয়ে ওঠা এবং সেখানে এক ধরনের বখাটেপনা, সেটার জন্য ফ্যামিলিগত ভাবে এবং ওর নিজের ইন্টেনশনের জায়গাতে ও যে ধরনের এনভায়রনমেন্টে মিশছে সেখান থেকে জ্ঞানত অজ্ঞানত একের পর এক ভুল করে চলা এবং নিজের জীবনটাকে স্পয়েল্ড করে দেয়া। ওর বলার জায়গাটা থেকে হয়তো আপনি খুব বেশি হারমোনি পাবেন না, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কনসিস্টেন্সি নেই, কিন্তু ও ছোট ছোট ভুল করে যাচ্ছে একের পর এক একের পর এক এবং যেখানেই ওকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে একটা জিনিসে বোধহয় মা লাগাতে পারি আমরা ঘটনাটা, সেটা হচ্ছে ওকে বারবার কাজে নিয়ে আসা হচ্ছে ভালো কাজে কিন্তু ওখান থেকে ডিরেইল হয়ে যাচ্ছে, ওখান থেকে অন্য কোনো খারাপ জায়গায় চলে যাচ্ছে এবং ও কেন জানি নিজেকে কোনোটা জায়গায় ট্যাকল করতে পারছে না। ওকে প্রপার শাসন করার জন্য ওর বাবা আছে কিন্তু বাবাকে ও পছন্দ করে না এবং ওর বাবা যে পদ্ধতিতে শাসন করে সেটা আসলে ওর জন্য অ্যাপ্লিকেবল না। ওর মা খুবই নরম স্বভাবের মানুষ এবং ওকে কন্ট্রোল করার মতো কেউ নেই, ও নিজেকে এমন ভাবে ভাবতে শুরু করেছে যে সমাজে বিশাল কিছু একটা হয়ে গেছে এবং সেটা খারাপ পথে ওকে দেখে সবাই ভয় পাবে, ও একটা বখাটে একটা মাস্তান এবং এটাকে নিয়েই ও ভেতরে ভেতরে প্রাউড ফিল করে। এই যে ডিলেমাটা, এই যে জায়গাটা, এটা বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ের অনেক ইয়াং অনেক ওর বয়সী ছেলেমেয়েদের মধ্যে আছে এবং তারা যে আসলে আলটিমেটলি একটা অন্ধকার ভবিষ্যতের দিকে নিজেদেরকে ঠেলে দেয় সেই স্বীকারোক্তিটাই মূলত আজকের এই যাহা বলিব সত্য বলিব। আমরা চার মিনিট পরে আবারও ফিরে আসছি, আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio89.2। যারা কনফেস করতে চান ওর মতো নিজের জীবনের ভুলগুলো নিয়ে তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। ফিরছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছি রহমত। রহমতের কাছে আমি আবারও ফিরতে চাই, আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। রহমত, যেখানটাতে আপনি ছিলেন জিনপুরের কিছু একটা বলছিলেন, তারপর
আমি ও অন্যায় বলে ফোন কিনলাম, এরপরে ও কিছু মাথা মাথা গামাই নাই বললাম শুনো সঠিক শাস্ত্র আমার সাথে আর তো কর দিও না, তোমার বাইশ থেকে তো আমি বিয়া করো, তুমি পারলে করিস তো। আমি বলছি পারলে করুন, অন্য বিয়া করে বাগাইলে ওই দেয় তোমার তোমার এসএসসি পরীক্ষা চলতেছে দেখিয়া, এসএসসি পরীক্ষা চলতেছে কেন আমি এখন নিয়ে তোমার বাইশ থেকে নিয়ে টাঙ্গা। এরপরে আর তারপরে তারা বিয়ের কেন অনুষ্ঠান অনুষ্ঠান কিছু করে নেই, জামাই তোমার আর দেখে না, আমি শয়তানি শুরু করছি এটার মধ্যে। ওরা কেউ যায় না বাদে আমার যে কাকু আছে ওর কাছে বলে আমার কাকু বলতো শুন বাবা কল্পনা তুমি কি কইছো আমি কইছি আল্লাহ পীড়িত করে গিয়েছি লাগিয়া আমার সাদা যাবে তো বসেছে তো আমি সাদা 19 বছর বয়স প্রায় চলতে আছে সমস্যাটা কি সাদা বলতে আছে মায়া সাদা চোখ দিলে আকাশকে বললাম আচ্ছা টাকা মনে আমাদের এখানে এক যশমত আলী এরা কবির আছে মোটামুট ও হাত দিকে মানুষ বলতে পারে যা জীবনে কি কি আছে ঘটনারি বলতে পারে আমি ওর দাঁড়ায় বাসা না আমার দিকে ভয় পাই আমরা চারপাশটা ভয় পা মনে হচ্ছে ওর কাছে কিনে নাঙ্গা দূর করে বলছি না যশোদ ভাই আমার একটা তুমি দেখতে তুমি তোর আর দেখুন তুই আমার আর দেখে প্রথমত দৃষ্টি খারাপ দৃষ্টি মানে তুমি একটা মায়া লোক দেখলে গাড়ি চায় একটা করছি হ্যাঁ চায় একটা উনি তোর সুনির্দশা মানে জীবনের সামনে বড় বিপদ আছে বিপদের খাইতে উঠতে পারো তুমি বিশাল বড় একটা লুক হইবে বিশাল বড় বিশাল বড় মানে লুক যা কিন্তু লুক করতে পারে আল্লাহ ইচ্ছা যারাই করতে পারে মানে আমার একটা কথা আমি দৌড়া করছে যে ও বলে আমি 90 বছর বাসম আবার আমি দিল্লাই বেড়া তুমি কি কেমন আল্লাহর উলি তুমি কিভাবে বললাম 90 বছর বাসম আল্লাহ তাকে বলতে পারে ওকে না আমি তো তোমার হাতে দেখতে পেয়েছি আমি বলছি হাতে তুমি কিভাবে কেমনে দেখো তুমি কিনা আল্লাহর উলি ওর সাথে জগামগে লেগে গেছে মানে মনে করেন প্রায় মারামারি পর্যায়ে গেছিলাম গাড়ি তারপরে আমার লোকজনে পিয়াছে ওকে ওই শুন এসব করিস না আমার একটা মেয়ে মনে করো আমার এলাকা ছিল রহমত পাগলা বলে বলেছিল
রহমত পাগলা
হ্যাঁ রহমত পাগলা বলে শুনেছি
মানে আপনি আপনার এলাকায় রহমত পাগলা নামে পরিচিত
পাগলা নামে পরিচিত মানে ওরে সাইড এলাম আমি আমার বাবা বাড়ি বন্ধু বান্ধব ছড়া শুরু করলাম বাদে দোকান গেলাম পানি সারে আবার জনাবাদ জনাবাদ ভালো এখন মনে করেন দোকানে ভালোভাবে চলতেছি ভালোই কাজ করতেছি
দোকান এটা
পানি সারে
ফার্নিচারের দোকান আবার
আমার বন্ধু নির্বাচন চলে আর এই সময় উপজেলা নির্বাচন আছে না নির্বাচন চলে ও বেশি বাড়াবাড়ি করতেছে বাড়ি বেশি বাড়াবাড়ি করে আমি টাকা পয়সা বাইবার সাথে গুললে টাকা অনেক টাকা পয়সা পাই গুললাম ঘুরার পরে বললাছে দোস্ত যে একজনে তো মারান লাগবো আমি হচ্ছে মারতাম মানে ওকে ওরে বাইরে আমাকে কারণ ওরা ও অন্য দলে কাজ করে ভালো মতো কি সিরিয়াল লাগে ওকে রাজ করে দিয়ে বাজে গেলাম লাড়ি মারি লইয়া আবার ওরা তো একটা পিস্তল আছেন মেহেদি নাম ছেলেটার আছেন ওর কাছে একটা পিস্তল ছিল গেলাম আমি বলি মেহেদি শুন কি যে ও গুলি করলাম যাইছে না গুলি করতাম না বয় দেখাম ওরে গুলি দেয় বল গেলাম যাওয়া করে ওরে মারলাম অনেক মার দূর করছি যারা এখনো মনে করেন হাঁটতে পারে না পা ভাঙ গেলাইছে একটা ডান পাউডার আছে না ওটা ভাঙ গেলাইছে আমরা বেড়ে বেড়ে মিললে মাইটি লোন দল করবে ওকে না ভাই করতাম না হাওয়া দুইটা আমার বা মায়া লেগে যে লোকটারে মারতাছে আমার তো আল্লাহ সামনে এমন বিহ দুইটারে মানুষ আমার মারতে পারে বলে আমি বললাম আহ জায়গা মেয়েটি বলে আয় করলাম আয় যাওয়া বলে আমরা আমরা দেশে নির্বাচন গেল আমরা দেশে এই সময় সার্কেস খেলাছে না সার্কেস খেলা আমার ফোন করছে ফারুক ১৫-১৬ দিন দেখছি ভালোই লাগতেছে যে ম্যানেজার আছে ওর সাথে আবার আগে আমার ভালো রিয়াকশন আছে একটা মেয়ে ছিল ওই মেয়েটার নাম হচ্ছে জুমা বাড়িল ওই দিকে কোন দিকে বলছিল এটা মনে নাই জুমা মেয়েটা কাজে লাগিস না যে যাতে দিস দিলাম সাথে আমার ওর সাথে আমার তারপরে এমনি দেখতাছি শেষের দিন ময়ূরী আছে না ময়ূরী যাবে আর আমাদের জাগালে টানলে ময়ূরী নেত্রকোনা গেছে এরপর মারামারি লেগেছে একটা রনি গ্রুপ আছে ওর সাথে আমি আবার রনি গ্রুপের সদস্য ছিলাম ওর সাথে আবার মারামারি লেগেছে অন্য দলে দাও কাজটা সব লেগে গেছে আরে কি মারামারি পুলিশ টুলিশ কিছুই মানে না আমি কি করি আউলে আউলে যাই যাব মাইন না কাজ যাব কালে রুনি দে আই যা ভাই আসি ভাই আসি তোমার সাথে দাও মনে আমি মনে আউলে তাই আউলে ফলা আছে কারণ আমি দুটো একটা কুক খাই আমি শেষ কারণ আমার শুনলে কিছুই নেই যে চিন্তা করি আমি আউলে তাই আমার পুলিশের নিয়ন্ত্রণ আনছে আনা নিরলে পরের দিন সালিশ হয়েছে কেন করলো গ্রামের লোকের ও জায়গা দেয় না কারণ কি ওরা জাগা দেন না, জাগা শহর তো শহরে উঠে আমার লোকের জাগা হয়ে তারপর ওরা জাগা দেন লাগবে। মানে একটা লোকের ওই যে ডাইনারটা হ্যাঁ কাটতে গেছিল, ও ও ও দুটো পেয়ে ডাইনারটা উল্টা কাটতে গেছিল। আচ্ছা বলে ওরা পুলিশে মেডিকেল নিয়ে নেয়, মুরুরি আয় নাই দিন বাদে ওর বাদ গেছে, পরে সার্কাস কালার বাদ গেছে। আবার আমাদের যে নেত্রকোনা ইয়াও শামগোস হাউস জিগালা আছে না,
জি
হাউস জিগালা হয় ওখানে ও যাত্রা হয় শেষ রাত। উনি আমি তো আবার হাউস জিগালা বুঝি না, ইংরেজি ইংরেজি সব কিছু বুঝি না, কিন্তু আমি উনে যাই। তাও উনি আবার আমার এক বন্ধু এসে চার তো বন্ধু দিছি, ওরা আজকে রাত্রে থাকি দু তিন দিন হয়েছে। বাদে আমার এক বন্ধু ওরা মাস্টার পর্যন্ত পড়া, ও বুঝি আবার হাউস জিগালা, ও বলতে আমার কাছে টাকা নাই তুমি টাকা দেবো, আমি 2,000 টাকা দিলাম। মারামারি ও নেই মারামারি লাগবে আমার সাথে, যে আমার যে বন্ধু বান্ধব আছে আরো কি আমার বন্ধু, কিন্তু আমার আরো দু তিনজন আছে উড়ি আমার পক্ষে ওর কাছে টাকা দিবে কিছু নিয়ে নেই, আমার যে বন্ধু আছে কারণ ও আমার টাকা বাসা ওরে আমি টাকাই সমস্যা কি, এই চিন্তা করলাম বাজারের টাকা ওর কাছে ব্যক্তি ওরে আমি বিড়ি কানের টাকা অন্তত দিইনি। তারপর আয় বুঝছি ও যে বাজারে আমরা ইন্দা আবার বালুর পুনি বাসছে আমাদের যে সমুদ্র নদীর ওখানতে বালু করে আবার বালু ডিস্ট্রিক্টে মাংনা যাওয়ান যা আওয়ান যা ও বাজারে গেছে। আমরা তো বিয়া বিয়ে চলতেছি বাজারে, আমার এক বন্ধু ফারুক দিয়ে আসছি কইতাছে চল দুষ্কার কান্ত, আমি কাছে পৌঁছাই দিই আবার গাঙ্গিনা আছে। গাঙ্গিনা গিজার ঢুকার পরে আমার আমরা চার পাঁচ মস্তা নেয় দুই কাজ গাঙ্গিনার ধরা বলে কি গো আমার দলনা যা, আমি কইলাম ভাবি দলনাম তুমি কই যাও, আমি কইছি জানা যে তোমার লোক কন লাগবো তো অবশ্যই কন লাগবো, আমি কই কইতাম না তুমি আমার চিনো তো তোমার বাড়ি কই, আমি কই আমার বাড়ি কামতে ভারত থাকবো তোমার সমস্যা আছে, আমি তেড়ে তেড়ে কথা কইতেছি ওর সাথে। তাহলে ও কি কইছে আমার কলা দুই কাজ কলা তো আমার জিরে দিতেছে, আমরা যে লোকটা ব্যক্তিকে বসে আলাইছি আমরা ঘুমের মধ্যে আটকাইছি, আটকানোর পরে আমি নুরু ভাই দেখছি নুরু ভাই এই অবস্থা আমরা গাঙ্গি না আছে কোন আটকাইছে করার বুঝি যে মুখে মুখ গুলা আনে যে গাঙ্গিনার যে নানি আছে যে যে ব্যবসা করে খারাপ ব্যবসা করে ওরা মিলে আমার আটকাইছে, আমার লোক একটি আছে অনেক ওকে কারো আমি আটকাছি। তারপরে ওরা বাইক না টাক নিয়ে লই আসছে, ওরা আবার মাইমি সিং ভালো অবস্থা তাহলে লোক, তারপরে নিয়ে আগে যাওয়ার পরে কোথায় ওই আমার শুরু বাইরে তোরা কেন আটকাইছ দেখতে জায়গায় তাফা নি বুঝছে নি, তারপরে যে গাঙ্গিনার নানি আসি ওর এগে চটকানা মারছে আমার যে নুরু ভাই ও বিশাল লিডার আসলো ওর এগে চটকানা আমার শুরু বাইরে এয়ারপোর্ট আর গাঙ্গিনার আয় হ্যাঁ ওর কিছু কি তারা না যে শুরু বাই তোরা তাক তোরা কে লাগাইছ কিন্তু সমস্যা হ্যাঁ আমরা শুনে দিস আবার। তারপরে আমরা মনে করেন এই একদিন মাংনা আমরা এই যে মিলামিশা করছি মাংনা
ওকে
এয়ারপোর তাকে যাই আমরা ফ্রি ভাবে দেয় সবকিছু গাঙ্গিনার ফ্রি কারণ নুরু ভাইয়ের ভাই আমরা সব ফ্রি। একদিন আবার গাঙ্গিনায় গেলাম একটা নতুন মাইয়া ওরে বিচ্ছেদ হয়ে গেছে গা, ওর সাথে আমার আলাপ করতে করতে হঠাৎ
কি জানলেন আপনি ওর কাছ থেকে ওর যে বেঁচে রেখে গেছে কে বেঁচে গেছে
ওর যে গার্লফ্রেন্ড আছিল গার্লফ্রেন্ডে ওরে বিচ্ছেদ হয়ে গেছে
গার্লফ্রেন্ডে বেঁচেছে না বয়ফ্রেন্ডে
বয়ফ্রেন্ডে ওরে 1,00,000 টাকা মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে গা ওরে। বললাম কেন কি জানি আমি বলতে পারতাম না আরো মেয়েটা রে এলো বিচ্ছেদ হয়ে যা এই জন্য আমার বিচ্ছেদ হয়ে গেছে, আমি বলছি তুই এমন ছেলের সাথে তুমি প্রেম করছো কেন লাগে। পরে আমি বলছি তোমার বাড়ির নাম্বার তোমার মস্ত আছে, হ্যাঁ আমার বড় ভাইয়ের নাম্বার আমার মস্ত আছে আমার ফোন দেবো ফোন দেবো কি না দেখলো তো আমার মায়ের দিবো আমার মায়ের জলতারে, আমি বলছি না এরকম বুঝবাম তোমার মায়ের জলবার কে আলবদার করে তোমার আমি বাইর করে নিয়ে যায়। তারপরে ফোন দাও আমার ফোনটা দিলাম ফোন করছে ওর বাইরে ভাই আমি এই অবস্থা মাইমি সিং আবার ওই গাঙ্গি না যায় এটা কয়নি এই অবস্থা আমি মাইমি সিং এক বাসার মধ্যে আমার এই রকিব তুই গেছে গা আর সবই জানতো ওর সাথে যে প্রেম চলতো রকিব আমার বেচে তুই গেছে গা। তারপরে আমি সিরিয়ে বাইর করলাম বুরকা লাগাইয়া তারপরে ওই সিরিয়ে আমি বাইর করছি নানি কারেলো আমি বলছি আমার প্রেমিকা রে তুই আচ্ছা লুয়ে যা আর কেউ তো আমি বলছি নানি ছিল ওরে বাইর করে লুয়ে আয়া ওর বাড়ি আসছিল আমাদের এখানে পূর্বদলা আছে একটা পূর্বদলা তারপর ওরে ট্রেনে মধ্যে তুই দিয়েছি আর এক সাইডে দিয়ে দিছি ওই সিরি আমার নাম্বারটা লিখে আমি ফেলে গেছি ভাই ফোনে বলতে আসছে যে আপনার মতো ভালো লোক মনে হয় আমাদের বাংলাদেশে খুব কমে, আমি কইছি না আমি ভালো না আমার মতন একটা খারাপ লোক সারা পৃথিবীতে নাই বাড়ি বলতে কেন আমি যদি দেখছেন তো আমি গেছিলাম কাল লাগে আমি ভালো হইলে আর ইনে গেলাম বাড়ি বলতে আসছে না তবু তো একটা আমি কইছি এলা বুঝেন যে আমি মনে করেন প্রচুর বড় খারাপ নিষ্ঠুর পাশান ওগির না ভুল কথা পাশান যদি হইতেন তো মনে করেন আমার এনে মনে করেন আপনি সবকিছু কুড়িয়াল তাল্লা বলে আমরা বলতো যে ভাই আপনার সাথে আমি দেখা করতেছি আমি কোথায় দেখা করবে বলে বলতো যে ফুল বদলা ফুটেলে আয়া ফুল কাবার ফুটেল আর বলে আমি গেলাম আমার একটা ইয়া মাহমুদ আছে গেলাছিল ওইটা নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে ওর সাথে বললাম বলে কষ্টমস হইল প্রায় 600-700 টাকা খরচ মানে আমি দিচ্ছি সেই মনে হলেন জোর করছেন তো আমি বলছি না আমি দি বলে বলছে আপনার পাশান কেন বলে আমি বলছি আমার মতন খারাপ নয় আমার মনে করে আমি মদ গাঞ্জা যা আছে সব কিছু আমি খাই ওই খাইলে তো আপনি ইয়ার তো আপনি মন ভালো আমি মন স্বাভাবিক মাধ্যমে মাঝে তো মানুষ ভালো হতেই পারে আবার আমার ওরা বাড়িতে লেগে গেলো বাড়িতে লেগে গিয়ে যাওয়ার পরে ওর মা বাবা বললো আমার এই ভাই আবাসা আনছে না তো আমি শেষ হয়ে গেছিলাম বা আমি বললাম বাসারি মালিক তো আমি না আল্লাহ তালা সে বাজারে ওর মা খান তাদের ওর বাজান তোমার লাই আমার মায়ের ভালো হয়েছে এই রুকিব দেয়া যে আমার মায়ের এমন বিয়া করছেন বাবা অনেক
তো আপনি যে মেয়েটাকে ওখানে নিয়ে গেলেন ওর বাড়ির আশেপাশের লোকজনরা কি জানতো যে মেয়েটাকে এই পুতকালয়ে বিক্রি করে দিয়ে এসেছিল
না ওটা আমি কেউ সাথে বলিনি
কারোর সাথে বলেন
না
আমার পরিবার লোকজন গুলো জানতো
না পরিবারের কিছু বলি নাই ও আর আমি জানি খালি শুধু আর যে বিচ্ছেদ আমরা বললাম যে উদ্ধার করে আনলাম ওরা ও এমন আমি যে বলছি যে বাসায় হ্যাঁ ওরা এটাই বিশ্বাস করছে তারা বাসায় খাইলাম দাইলাম কাহো পরে বাজারে মেয়েটা আমার 1000 টাকা দিচ্ছে আমি বলি না টাকা লাগবো না আমি কি টাকার বিকারে মনে করছি না কোকে আমি বাইক খুশি হয়ে দিছি না নেন তো মনে বিশাল কষ্ট মনে মেয়েটা বললো আমি মেয়েটির জন্য তো করে বলতে নিয়ে নিয়ে যাক নিয়ে নিলাম বাদে মেয়েদের সাথে মেলেন বার আলাপ সালাপ হইলো ভালো একটা আমার সাথে রিল্যাক্স মানে মনে মনে এটাও আমার জিদ জাগে যে মেয়েদের তো অন্য মানুষের মনে করে ইউজ করছে মানে মনে মনে হয় যা ইউজ করছে দেখে কি বোন হিসাবে আলাপ করি মানে আলাপ আমি করি ও সেই ফোন দেবে বেশিরভাগ কাজে কর্মে নয় যে সময় মনে বাদে বললাম শুনেন আপু আমার ফোন আমি যদি ফোন দিবা মন থাকতে আমি তো আমার কাজে কর্মে আপনি ডিস্টার্ব করেন না মানে আমার কথা মানে আমি যে সময় মিস কল দিয়ে সময় ঘোরা যে সময় কল দিয়ে কাজটা দেয় ঘোরা ও মনে ভালো হয়েছে রে সেটা আমার রিলেকশন চলতাছে
রিলেশন চলতেছে মানে কি আপনি ওকে লাভ করতেন
না লাভ করতাম না মনে না
ভাই বোনের সম্পর্ক
ভাই বোনের সম্পর্ক করে
ওকে
মানে একদিন সেরে গোটাছে যে আমি নিজে নিজে ভাবি আর যে ভাই বোন সেরে গোটে ভাই আপনি না আমার অনেক ভালো লাগে আমি ভালো তো স্বাভাবিক মানুষই লাগতে পারে মানুষ মানুষই তো ভালো লাগে আমাকে বলতেছে যে আপনি না আমি ভালোবাসি আমি বলছি না আপনি আমি বড় বোনের মতো মনে করি আপনাদের সাথে আমি কেমনে প্রেম করবো মানে ও স্ত্রী মেলেন কথা মাত্রা কই বাদে যখন আমি ভালোবাসি না চিন্তা কি করছে ও পাল্টা এলাইছে মানে ভালো হয়েছে অনেক কিন্তু ডিস্টার্ব মিস্টার্ব করতো না আমার
সিম পাল্টাই ফেলে
হ্যাঁ সিম পাল্টাই বলে আমি বুঝি ভালো হয়েছে ডিস্টার্ব মিস্টার্ব করতো না বাস তাক এটা লাই কি বলে মনে মনে বললাম সিঁড়িটা আসলো এটা যে কি একটা সিঁড়ি আমি বাসা দিলা তো ও না আমাকে প্রেম করবার কর আমি মেয়ে এটা কিরম কি আছে এর বেচতে আমি তো উদ্ধার করে নামতাম আমার জিদ উঠতে গেছে এটা নামতাম যদি মনে মনে আবার কই যা আনছি আনছি এটা লাই কি তারপরে আমার বাড়িতে এক লোকে টাকা লাগে তার অনেক বিপদ এক দোকান বাড়ি পাম যে প্রায় 2 বছর ধরে মানে 2000-4000 টাকা হয় তোর কাছে মানে বাড়িতে চাপ দেওয়ারে যে আমার টাকা না দিলে তোর আজকে কবর আস মার্কেট গিয়ে উঠলে তোরা বাইন্ডা তৈরি মানে এই কবর গিয়ে আমার সাথে গিয়ে বলছি মত দেখ আমার এই অবস্থা আমার টাকা লাগে কত বলছে বাইরে ফোন আমার কাছে দেখ আমি এক জায়গা যাই বললিস সামান্য আমার কাছে আমার 1600 আস ভাই তো হাবি দৌড়ি করে দে বলছি কি করি টিয়া আছে কয়েকটা আমি আম্মা থেকে আম্মা টিয়া আছে তোমার কাছে ওকে না আমার কাছে টিয়া নাই রে ক্যাশ মেস দুয়ার মাস সব ভালো করে দেয় টিয়া আমি 1600-1500 দিয়েছি আমি বাজারে ও যে দোয়ান ভাই এটা পরে বলছে আর যদি আমি জানতাম যে দোয়ান ভাই আমি দৌড়ি যে কেল্লাকে তুমি চাপ দিবে দুজনে দোয়ান ভাই দিশাস কেয়ার করতো তারপরে মনে করেন এই আমি আমার বাড়ির মার্কেট থেকে আইতাস আমার পরে গাঙ্গা পার হলে পরে দি একটা সিঁড়ি রিস্কা তেলা গাড়ি লিয়া তাই না এনে হেমারে লুয়ে আইতাছে রুগী হেমা বিশাল অসুস্থ
তেলা গাড়ি দিয়ে ওনার মাকে টেনে নিচ্ছে
হ্যাঁ হ্যাঁ আর লুয়ে মানছে সায়ার আছে মালা মেলম তোরা কি ডাক্তার ফতমা জালু সিঁড়িটা টানি লেছে তোরা কি মা বলি নাই দেখতে গার্বন নিজ বাদালছে
এটা আপনি বলতেছেন
হ্যাঁ আমি বলতাছি মানে টানি হ্যাঁ আমি লুয়ে গিয়া লুয়ে গেছি গা
আপনি খেলা গেলে দিয়েছেন
হ্যাঁ আমি তেলা আর মানছে ছায়া দিস আমার বাবা এই দেওয়া হওয়ালা কথা নিবার দূর দিয়ে হয়ে গেছি মানছে ফোরে মনে হচ্ছে আমি মানছে মোবাইল হচ্ছি আমি মানছে বলতে গাওয়াশোনা করতেছে যে দূর দিয়ে গেছে দেওয়া কালা মার্কেট এই ওষুধ ডালা করতে পারে না বাদে আমি আমরা দুর্গাপুর দিয়ে আছে হ্যাঁ দুর্গাপুর নিয়ে গেছি সব মায়া মানুষ তাহলে সব আমার চায়া রয়েছে তারা যে দেওয়া হলো এই মানে ভালো হয়েছে রে লোকটা মানুষের বিপদে আমাদের
আমাদের
এখান থেকে 2.5 কিলো হবে
নিয়ে যাওয়ার পরে
ডাক্তারে ঢুকলাম পরে সারা চললো পরের দিন বিকালে নিয়ে এলো গন্ডগোল পারি না কারণ ধরেন তো ডাক্তার বেড়েন তো কষ্ট করছে 4,000 টাকা তারা দেখতে হয়েছে আমি আবার বাইক নিয়ে এসেছি পরের দিন আবার টেলাগাড়ি জানি না টেলাগাড়ি অন্যজনের হাতে নেওয়াছি আর বাদে তারপরে রিক্সা দেয় বাড়ি পর্যন্ত নাই বাদে সবির টোকালি জেলায় বিপদ বাদে আমার বাড়াতে আমার কাছে টেকা নেই
ভালো মানুষ
করলি বলতে আমার কাছে টেকা ছিল 1,000 আর 1,000 টিয়া আমার যে বললাম যে নাহিদ আছে না নাহিদ আছে আমি 1,000 টিয়া হলাত থেকে হলাত করে নিয়ে দিই আমি তো মনে করি আমি তো কিন্তু শিল্পপুত্রের পুত্তা যে আমি তারপরে টিয়া বা করে দিব টুকটাক মানুষ হাওলাত করিয়া টিয়া বাদে দিই তার আমার অনেক মনে
বুঝতে পারছি যে আপনি ভালো কিছু কাজও করেছেন
তাদেরকে আমি বাদে মানুষের কাছে হাওলাত করে মানে ঋণ করিয়া টাকা দিতাম এক লোকের উৎস আছে না উৎস হয়েছিল টাকা লাগে 10,000 তারপরে আমরা দুর্গাপুর জাঞ্জাল বীরশ্রী উত্তরায়ণ ওই দিকে তো মাইক গিয়া আমার বন্ধু বান্ধব মিলিয়া মাইক গিয়া ওর টাকা উড়াই দিচ্ছি মানুষকে বাটপাড়ি করতেছি আমরা বাটপাড়ি করতেছি একটা ছেলে আমার বয়সে বড় হবে প্রায় 20-22 বছর ভাই বাটপাড়ি করবা এখানে আমি যেন কেডা ও জানা নাই ও বুঝতে পারে না আমি যে কেডা বাট পারি আমরা দুজন আসছি দুইটা আমরা যে 4-5 জন আসলাম দুই লাগছি শুরু করছি এমনি পুলিশ পুলিশ সাহেব রহমত ভাই কিস বলছে ভাই দেখুন এই যে বসে একটা বসে হচ্ছে টিয়া উগাই দিতেছি গপ্প করতেছে যে আমরা বলে বাট পারি পেতাম দেখে সৎ যা কেডা তুমি চিনাস বাদে পুলিশের কাছে বাদে 1,000 টাকা নিচ্ছি আমরা বন্ধু বান্ধবে মিলিয়া তাদেরকে দিছি লোকটা এমন আল্লাহর রহমত ভালো হয়ে আছে মানুষের যেভাবে আরো উপকার করতে পারি অতটুক চেষ্টা করবো
প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতি নিতে চাই এই জায়গাটিতে একটা মানুষের মধ্যে শুধু খারাপ ব্যাপার থাকে না ও ময়মনসিংহ নেত্রকোনা বৃহত্তর ময়মনসিংহের যে আঞ্চলিক ভাষায় বলছে সেখানে আসলে অনেক কিছুই অনেকে বুঝতে পারছেন না আমিও অনেক সময় বুঝতে পারছি না কিন্তু জেস্টার অফ ল্যাঙ্গুয়েজ সেটাকে বলে যে আসলে পুরো পুঙ্খানুপুঙ্খ শব্দ বোঝাটা ইম্পর্টেন্ট না কিন্তু আসলে কি বলতে যাচ্ছে সেটা যদি মনোযোগ শোনা যায় তাহলে বোঝা যায় গল্পের মধ্যে ধারাবাহিকতা নেই সেটা সত্য এবং একই সাথে ওর মধ্যে যে একটা ভালো মানুষও আছে সেটা বুঝতে পারি একটা অ্যারোগেন্সি এক ধরনের নিজেকে প্রকাশ করার এক ধরনের টেন্ডেন্সি ওর মধ্যে আছে সেটা যে কোনোভাবেই হোক না কেন ও ওটাকেই বেটার মনে করে কিন্তু এই জায়গাটাকে যদি পলিশ করা যেত তাহলে ওর মধ্যে এই যে লাস্টে যে দুটো ঘটনা আমরা শুনলাম এরকম অসংখ্য ঘটনার জন্ম হতে পারত ওকে যদি ভালো কাজের টেস্টটা পাইয়ে দেওয়া যেত তাহলে অনেক ভালো কাজ করতো ওর যে আজকে অপ্রিয় সত্য সেগুলো খুচরো অপ্রিয় সত্য এবং প্রত্যেকটা অপ্রিয় সত্যগুলোই এক ধরনের অপরাধ এবং এগুলো কোনটার পরে কোনটা আসছে বলা খুব মুশকিল কোনটা আগে এসছে কোনটা পরে এসছে কিন্তু এগুলো সে করে যাচ্ছে এবং একটা জিনিস সত্য যে ওর যে বড় ধরনের ক্রাইম বলতে আমরা যেটা বোঝাই সেটা হয়তো বা নেই কিন্তু ওর দ্বারা বড় ধরনের ক্রাইম যে কোনো মুহূর্তেই হওয়া সম্ভব এবং একই সাথে এটাও ওর কাছ থেকে যদি ওকে ভালো মোটিভেশন দিয়ে একটা সুন্দর জায়গাটাতে নিয়ে যাওয়া যায় তাহলে ওর দ্বারা অনেক ভালো ভালো কাজ হওয়া সম্ভব কিন্তু ওকে দেখে আমরা কি শিক্ষা নিব ও কিন্তু ওর জীবনটাকে লেখাপড়ার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে পুরোপুরি স্পয়েল করে দিয়েছে
এটা হচ্ছে গ্রেট লেসন। আমরা ঠিক রাত একটা টাইম চেকের সঙ্গে সঙ্গে ফিরবো এবং ওর এইজ এইসব বিষয়গুলো নিয়ে আমরা ছোট্ট করে ওর কাছ থেকে জানার চেষ্টা করব। ঘটনার আর অল্প একটু বাকি আছে এবং আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরে আসবো ঠিক রাত একটায়। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার চিপবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজু, এবং আজকে এখানে কনফেস করছে রহমত। আমরা রহমতের কাছে আবারও ফিরতে চাই। যারা নিজের জীবনের ভুল এবং অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হতে চান, তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি
20 গ্রামের বালতি আছে না, ওটি দিয়ে 1 বালতি প্রায় রক্ত বাইরে উঠছে
জিব্বা থেকে,
জিব্বা থেকে। তারপরে আমার আম্মারে নিয়ে যাবো, আমার বাবু অবশ্যই ডাকা, আব্বা অবশ্যই ডাকা, আমার সাথে তো কেউ নাই। বাড়িতে এসে 12টা বাজে,
ডাক্তার থেকে
1 ঘন্টা পরে ডাক্তার দিয়ে আমার মাধুরী মার তোর একটা খুব টেনশন হয়ে গেল। আমার মাধুরী মা আমার শুনলে ব্যাগ করছে, ওটা পরে এবারে ঢুকাইছে ভিতরে আমারে। ঢুকানোর পরে এবার আব্বারে ফোন করছি সকালবেলা, বাদে আব্বা প্রায় 2টা বাজে যেতে যেতে ভাই আর আব্বা বাদে তার আগে টাকা পয়সা দেয় আবার বাড়িতে নিয়ে আসি। তারপরে আম্মা ভালোই, তারপরে এখন আমি মনে করেন জয়া বাজার পানি সার দোকান দিচ্ছি একটা, পানি সার দোকান দিলে এখন মোটামুটি ভালোই অর্ডার বাড়ি পাইতাছি। আমি যাবার ভালো হতে পারি এই 25 সালে আমার আব্বু নিয়ে যাচ্ছে আমারে, আমি যাবার ভালো হতে পারি সব কোনের কাছে আমি দোয়া চাচ্ছি। আমার যে ব্যবসার যদি যাব মন দিতে পারি, আমি এই দোয়া আমি সবার কাছে দোয়া চাই, আমাদের আমার জন্য দোয়া করবেন।
আপনার লেখাপড়ার কি অবস্থা হলো? আপনি লেখাপড়া লিখতে পারেন, পড়তে পারেন?
না, আমি লেখাপড়া মনে করেন পারিনি, কিন্তু এমনি আমার কোনো টাকার হিসাবে কেউ আমার বাগাইতে পারবে না, কোনো কিছু মনে দেবেন না, এমনি বাগাইতে পারবেন, কিন্তু লেখাপড়া আমি উড়ে পারিনি। আমার যে স্কুলে বারান্দা আমি উড়িনি।
স্কুলে বারান্দা তো আপনি জানেন
না,
কেন জানি
যাই নাই, ভালো লাগবে না।
কেন ভালো লাগতো না, মানে কি কারণটা ছিল?
কারণটা বলতে মনে করেন বাপ মনে করেন ইয়াও করতো, আমি মনে করে লেখাপড়া করতাম না, লেখাপড়া কি হইব। ওখানে আমি বুঝতে পারছি যে লেখাপড়া তার কি দাম নেই, কুত্তারতে বলতাম আমি, কারণ দোকানে বুঝলে একটা মোবাইলে নাম লিখতে পারি না, যা মনে করি হিসাব টিসাব তো করতে পারি, অঙ্ক দুইটা তো ব্যাপার না, একজনের নাম লিখতে পারি না, আমি কোনো কিছুই করতে পারি না। এই জীবনে কোনো দাম দাম বলতে আমি বুঝি না, কিন্তু দামই নেই। আমি প্রথমে মাপ সাইতে আসি আমার যার সাথে আমি প্রথমে সর্বপ্রথম যারে আমি ঘর থেকে দূরে নিয়ে খারাপ কাম করছি ওর সাথে আমি মাপ সাইতে আসি। আমার আপনি
নাম কি ছিল?
নাম
বলতে চাচ্ছেন না?
না।
ওকে,
আমাকে তুমি মাফ করে দিও, আমি তুমি ঢাকায় আসো আমি জানি ভালো করে, তুমি আমার প্লিজ মাফ করে দিও। আর আমি যার যাদের সাথে এই অপরাধ করছি, যাদের ক্ষতি করছি, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, সবই আমাকে ক্ষমা করে দেয়, আমি ভালো হতে চাই, আমার আপনারা সুযোগ দেন।
আপনি ভালো হতে চান, তার মানে আপনি স্টিলও এখনো অপরাধের মধ্যে আছেন।
আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো, আপনার বাবা আপনাকে কবে কবে আদর করেছে আপনার মনে পড়ে?
আমার আব্বা মনে করেন আদর সময় আদর করছে, মায়ের সময় মায়ের দিছে। তারপর মনে করেন আমার আব্বা মনে বিশাল রাগে একটা লোক বললাম না, আমার আব্বা
কখনো কি আদর করেছে আপনাকে?
হ্যাঁ আদর করছে।
আদর করে কি বলতো?
আদর করে বলতো যে খারাপ কাম যাস না, খারাপ কাম ভালো না।
আপনার বাবাকে দেখলেন আপনি জুয়া খেলার সেই ছোটবেলা ক্লাস তখন আপনি পড়েনি না, যখন আপনার 7-8 বছর বয়স, লাখ লাখ টাকা আপনার বাবা জুয়া খেলে হারতো, আপনি যখন বড় হয়েছেন তখনও কি বাবাকে এভাবেই দেখেছেন?
না না খেলাই না। তার
বড় হওয়ার পরে আপনার বাবাকে আর কখনো কিন্তু দেখেন
না?
আপনার ভাই বোন যারা ছিল, আপনার বড় ভাই, সেই বড় ভাই আপনার মতো কি লেখাপড়া ছাড়া এরকম বাউন্ডুলের জীবনযাপন করে?
না ও এক ধরনের ব্যাককল টাইপের লাগানো, ও এক পর্যন্ত লাগাবো।
করার পরে ব্যাককল কেন বলছেন?
ও মনে করেন কেউ সাথে কথা বলে না, সারাদিন মনে হয় বাড়িতে বসে থাকে।
সারাদিন বাড়িতে বসে থাকে?
হ্যাঁ।
সারাদিন বাড়িতে বসে কি করে?
কি করবো, বেড টেনে লাঙ্গালে বুয়ে তো এক ধরনের মনে হয় বেড টেন মেওয়া আছে না।
ওকে আমি আসলে বুঝতে পারলাম না, আমি বুঝতে পারছি হয়তো এক ধরনের অবস্থা। আপনার বোন যারা তারা কি পড়াশোনা করেছে?
হ্যাঁ আমার বোনরা মাদ্রাসার মধ্যে পড়া লাগে।
মাদ্রাসাতে পড়াশোনা করেছে? আপনার গ্রামের আশেপাশে যারা, আপনাদের বাড়ির আশেপাশে যারা থাকতো তাদের মধ্যে কি লেখাপড়া ছিল?
হ্যাঁ আমার চাচাতো ভাই, তাদের আমার জেড়া আর অনেক লেখাপড়া আছে। আমার জেড়ি তো আমার চাচাতো ভাই মাদ্রাসায় কেমন বহুত পর্যন্ত লেখাপড়া আছে তাদের।
তো আপনার পরিবারের বা আপনার গোষ্ঠীর মধ্যে, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে এমন কেউ কি আছে যে লেখাপড়া শিখে এখন খুব ভালো একটা পজিশনে আছে, ভালো একটা জায়গা আছে?
হ্যাঁ আছে, আমার যে যে বললাম তালহা ভাই, ও অন্য বর্তমানে ফোরম্যান।
কি কি ব্যান? সরি
ফোরম্যান মানে চোয়ালটাসে ফোরম্যান।
ফোরম্যান?
হ্যাঁ
এইটাই হচ্ছে সবচেয়ে ভালো পোস্ট। এই প্রশ্নগুলো অনুষ্ঠানের শিশুর দিকে এসে কেন করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন প্রিয় শ্রোতা। আমরা একটা কথা বারবার বলি, শিশুকে যে পরিবেশের মধ্যে রাখবো সেই পরিবেশটাই সেই শিশুটা অ্যাডাপ্ট করে। এই ছেলেটি, আপনার বয়স কত এখন?
আমার বয়স 19 বছর 3 মাস।
19 বছর 3 মাস, কিশোর বয়সটা পার হয়েছে মাত্র 1 বছর 3 মাস আগে। এই ছেলেটি এখনো যদি সুন্দর একটা পরিবেশের মধ্যে রাখার সুযোগ হয় তাহলে আজ থেকে 2 বছর বা 3 বছর পরে ওর জীবন আচরণ পাল্টে যাবে, কারণ এখনো ও কাদা মাটির মতো। যে পরিবেশে শিশু বড় হয় সেই পরিবেশটাকেই সে অ্যাডাপ্ট করে। ওর ভেতরেও হয়তো অসম্ভব রকমের সম্ভাবনা লুকিয়ে ছিল, দেশকে কিছু দেয়ার, কমিউনিটিকে কিছু দেয়ার, পরিবারকে কিছু দেয়ার। এবং কেউ যদি কিছু দিতে নাও পারে, সে যদি নিজ প্রতিভায় সমুজ্জ্বল হয়, সে যদি নিজের জন্য কিছু করে, নিজে ভালো থাকে, তাহলে কিন্তু সোসাইটিকে কোনো না কোনোভাবে সে এগিয়ে নিচ্ছে। কারণ সে যদি ভালো না থাকে সোসাইটির কাছে সে বোঝা হয়ে যাবে, যেমনটা হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে রহমতরা। আমাদের দেশে এই রহমতদেরকে আমরা যদি প্রপার গাইডেন্সে বড় করতে না পারি, ফ্যামিলি থেকে শুরু করে সামাজিক অবস্থা সব জায়গাতে, তাহলে এরা দিনের পর দিন এভাবে নিজেদেরকে নষ্ট করে দিয়ে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে চলে যাবে। আপনি কি এখনো ড্রাগ নেন? এখনো কি এই মদ গাঁজা বা আপনি যেটা বলছিলেন যেগুলো ধরনের জিনিস আছে?
হ্যাঁ গাঁজা এখনো খায়।
গাঁজা এখনো খান? কেন খান, কখন খান?
খায় মনে করেন বন্ধু বান্ধব পালাত পূজা মনে করেন।
আপনার যারা বন্ধু বান্ধব তারা কি আপনার মতো?
হ্যাঁ আমার মতনই।
মানে ওই পরিবার থেকে বিতাড়িত লেখাপড়া করে না এই টাইপের?
না লেখাপড়া করে, যার আমার ফ্রেন্ড আছে অনেক লেখাপড়া করে, অনেকে করে না।
এরাও কি এরকম কাজকর্ম করে, ব্যবসাপাতি করে? এরাও কি মেয়েদের সাথে এরকম?
হ্যাঁ করে। ও মনে করেন যারা তো কলেজে পড়ে তারা আমার থেকে বেশি মনে হয় মেয়েদের সাথে করতে পারে।
আচ্ছা এই যে প্রতি বছর SSC রেজাল্ট হয়, দেখেন সবাই A+ পায়, মিষ্টি কেনে মিষ্টি খায়, আপনার মতো ছেলে মেয়েরা যারা, হ্যাঁ আপনার বয়সে যারা, আপনার তখন কেমন লাগে?
যেমন মনে করেন আমিও যে আমার যে ইয়াও আছে তারে নিয়ে আমি মনে করেন আমি তো লেখাপড়া করি না, তার বান্ধবীরা সবাই বলে যে এত বড় ভালোবাসা মানুষ নিয়ে আস না কেন। বাজারে ও আমার ফোন করে, রাগে শুধু ফোন করে তুমি আসছো না কেন, ওরা মিষ্টি খাইতেছে পাঁচ করিয়া, তা আমি তোমার কাম না বাজে। আমাদের যে দুর্গাপুর আছে দুর্গাপুর আবার মিষ্টি মানা ভালো ভালো উনি নেই নিয়ে মনে করেন আমার খাওয়ায় দেবো, ওরা আমি খাওয়াই দিই।
আপনার ইচ্ছে, আপনার মন খারাপ হয় না যখন দেখেন যে সবাই পাশ করে যাচ্ছে আপনি এখনো সেই কাঠ মিস্ত্রির পড়ে আছেন, তারপরে লোকজনের সাথে এরকম খারাপ কাজ করে যাচ্ছেন, দিন চলে যাচ্ছে বড় হয়ে যাচ্ছেন, ভবিষ্যৎ কি হবে না হবে, এগুলো চিন্তা হয় না?
চিন্তা হয়, যে সময় চিন্তা হয় বুঝা যায় আমার বুকটা ফাটতে যেতেছে।
দিস ইজ দ্য অ্যান্সার, এই লাস্ট কথাটাই থাকুক, যখন আমার চিন্তা হয় তখন আমার বুকটা ফেটে যায়। ও এখনো 19, কেবলমাত্র 19, ও আরো বড় হবে, আরো আরো চিন্তা ওর মাথায় জেঁকে বসবে, এবং 19 গণ্ডি পার হয়ে একসময় 29 হবে, 29 পার হয়ে একসময় 39 হবে, জীবনে আফসোসের বোঝাটা অনেক অনেক ভারী হবে। আজকে যারা 19 বছরের কিশোর আছো, যারা এই অনুষ্ঠানটা শুনলে, দেখো কোনো বড় মেজর কোনো অপরাধ ওর জীবনে কিন্তু নেই, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নিজের জীবনটাকে স্পয়েল করে দেয়া। এবং যে পরিবেশের মধ্যে ওর বাবার কিন্তু টাকা পয়সার কোনো অভাব ছিল না, হ্যাঁ, ব্যবসা করতো, টাকা পয়সা কিন্তু ছিল, কিন্তু একটা সুন্দর পরিবেশ দেয়া ছিল মেয়েদেরকে সুন্দর করে বড় করার জন্য, এই জিনিসটাই ছিল না। এবং এর অভাবটা কতটা মারাত্মক হতে পারে সেটা ভবিষ্যতে অপেক্ষা করছে। আমরা প্রিয় শ্রোতা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, তবে তারও আগে আমরা এই মুহূর্তে ডক্টর তাজুল ইসলামের মুখোমুখি হব, যিনি আমাদেরকে পুরো বিষয়টা শুনলেন, শোনার পরে তার যে মূল্যবান মতামত তিনি সেটা জানাবেন। ডক্টর তাজুল ইসলাম, একটা বিষয়ে আমি একটু ইনফ্যাসিস দিতে চাই আজকের এই বিষয়টাতে, সেটা হচ্ছে পরিবার তো বারবারই আমরা আপনার কাছ থেকে শুনি, আমরা নিজেরাও মানি যে পরিবার হচ্ছে একটা মানুষ গড়ার জন্য সূতিকাগার, পরিবার থেকে যে গাইডেন্সটা আসে সেটাই আলটিমেটলি সারাটা জীবনের জন্য মানুষটাকে তৈরি করে দেয়, সেটা ঠিক আছে। যে পরিবেশের মধ্যে বড় হচ্ছে সেটাও অনেক বড় একটা ফ্যাক্ট, কিন্তু এই পরিবেশের মধ্যেই তো দেখি অনেক সময় অনেক নোংরা পরিবেশে থেকে গোবরে পদ্ম ফুল ফোটার মধ্যে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা বের হয়ে আসে, তারা কিভাবে পারে, তাদের মধ্যে কি ইডিওলজিটা ঢুকে যায়। একই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে স্কুল কলেজগুলোতে ছেলেমেয়েদের কোনো আগ্রহ হচ্ছে না, এ বিশেষ করে ওর মতো যারা, ও বলছে যে কখনো বারান্দাতে আমি জানি আমার পড়াশোনা ভালো লাগতো না, পরিবেশে যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশটা অ্যাকসেপ্টেবল ছিল না, তাহলে ওর ভালো হওয়ার জায়গাটা থাকে কই। এবং ওর ভিতরে কিন্তু অদ্ভুত রকম হলো সত্য যে এই উপলব্ধিটা আছে যে যখন ওর মতো ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে, এগিয়ে যাচ্ছে, তখন ও বলছে যে নিজের বুকটা ফেটে যায়। তাহলে আসলে প্রবলেমটা কোথায়, এই রকম পরিবেশে এই ছেলেমেয়েরা কিভাবে ভালো হতে পারে, তাদেরকে কোথায় কোন জায়গাটায় গাইডেন্স করলে যে এই ছেলেমেয়েরাও আমাদের সমাজে অনেক বড় একটা অ্যাসেট হতে পারে, আপনি কি মনে করেন?
সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যাহা বলব তত্ত্ব বলব অনুষ্ঠানে রহমতের কাহিনী শুনলাম, তার যে কাহিনী শুনলাম সেখানে কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি। আমরা আসলে যে কোনো খারাপ ছেলে হয়ে গেলে বা অপরাধ চলে গেলে আমরা অনেক কিছু বলছি যে হয়তো জেনেটিক কারণ আছে, বংশগত কারণ আছে, পরিবারের কারণ আছে, সমাজের কারণ আছে, অনেক আসলে ইদানিং আমরা লক্ষ্য করছি যে রাজন হত্যা থেকে শুরু করে এই ঈদের আর চারপাশের সময় আমরা বেশ কিছু নৃশংস ঘটনা দেখছি, অত্যন্ত নিষ্ঠুরভাবে মানে ঢুকিয়ে ঢুকিয়ে ঠেকলে ঠেকলে মানুষ মারার যে ঘটনা আমরা করে দেখেছি। অর্থাৎ আমাদের দেশে এখন নৃশংসতা, অপরাধ, সহিংসতা অত্যন্ত মারাত্মক ভাবে বেড়ে গেছে। এগুলি সম্বন্ধে আমাদের একটু সমাজ দিকে যেমন বাড়তে হবে, আমাদের সচেতন সব মানুষকে বাড়তে হবে। রহমতের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে তার বাবা ব্যবসা করতে ঠিকই, কিন্তু ব্যবসা করার সঙ্গে সঙ্গে উনি কিন্তু অসামাজিক এবং অনৈতিক কাজ অথবা এক ধরনের অপরাধের মধ্যে জড়িত ছিলেন। বাবা হচ্ছে একটা ছেলের জন্য আইডল, একটা মডেল, রোল মডেল। ছোটকালে আমরা প্রথমেই যাকে রোল মডেল হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করে মানে নিজের চরিত্র গঠন করি সে হচ্ছে আমাদের বাবা। অর্থাৎ সে ভালো একটা বাবার রোল মডেল পাইনি, পরিবারের এই কাজটা ছিল আমাদের সব বাবা মা খুব করতে এটা সচেতন হতে হবে যে আমি যদি কোনো খারাপ কাজ করেও থাকি সেটা এমন ভাবে করতে হবে যাতে আমার সন্তান অন্তত সেটাকে জানতে না পারে, বুঝতে না পারে। এটা যদি হচ্ছে এক ধরনের মেটিয়া ভূমিকা আমি দিচ্ছি, কিন্তু আমরা কিছু খারাপ কাজ হয়তো করতেও পারি, সেটা নিজেকে খুঁজে নেওয়া ভালো। সবচেয়ে ভালো হচ্ছে যে আদর্শ মডেল হওয়া, যদি তা নাও পারা যায় অন্তত ছেলে মেয়েদের কাছে যাতে এটা এক্সপোজ না হয় বা প্রকাশিত না হয় সেটা দেখতে হয়। স্বাভাবিকভাবেই রহমত এখান থেকে দেখে উনি অনুকরণ করে, সেও জুয়াশালকে ফিরে পেতে এবং তার ভিতরে এবং সে যেটা হয় আর কি ছেলেমেয়েরা যারা আর কি খারাপ পথে চলে যায় তাদের কিন্তু ওই অন্যদিকে যত আগ্রহ, অন্যান্য মেয়েদের প্রতি যত আগ্রহ অথবা টাকা উপার্জনের প্রতি যত আগ্রহ অথবা নাটাজুলি করার যত আগ্রহ, ওই লেখাপড়া করার ওই কষ্ট করার আগ্রহ তাদের থাকে না। কারো তাই ছিল না যে তিনি লেখাপড়া করতে পারলেন, এমন তো না যে তার বাবার টাকা ছিল না যে লেখাপড়া করার জন্য সামর্থ্য ছিল না। এখন একটা জিনিস রহমতের ক্ষেত্রে আমাদের আশা জাগাচ্ছে, সেটা হচ্ছে যে আসলে প্রতিটা মানুষের ভিতরেই পশু প্রবৃতি যেমন আছে মানবের দৃষ্টি দিয়ে থাকে, রহমতের ক্ষেত্রে সেটা ছিল বলেই এখন একটা আশা বাড়ানো দেখা যাচ্ছে যে সে তিনি তারও আরো লক্ষ্য করছে যে ওই একই কারণে সে প্রতিকালে গেছে এবং তার তার টাকা যেমন জোর ছিল নাটা হিসাবে যে তার যে প্রভাব ছিল প্রভাব হাতে সে বিনা পয়সায় প্রতিকালে যেতে পারছে। এই যে বাবার রোল মডেল হিসাবে খারাপ রোল মডেল হয়েছিল এবং তাছাড়া যে হিসাবে যে তার যে প্রভাব প্রতিপত্তি এলাকায় প্রভাব প্রতিপত্তি আমরা নাটাতে প্রভাব প্রতি থাকা উচিত হচ্ছে ভালো কাজে ব্যবহার করা, আর আমাদের এখানে আত্মীয় স্বজনরা ব্যবহার করে তাদের খারাপ কাজে, তাদের টেন্ডারবাজি করার জন্য অথবা অন্য কিছু অন্য সুবিধা আদায়ের জন্য অথবা এরকম প্রতিচালয় থেকে শুরু করে অন্যান্য মেয়েদের উপর অত্যাচার নির্যাতন করার ক্ষেত্রে তারা শিক্ষের প্রভাব সেটা কাটিয়ে থাকে। আমাদের সমাজের এই বৈশিষ্ট্যগুলি থেকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে অপরাধের ক্ষেত্রে যেমন রাজনের ক্ষেত্রেই বলি বা অন্যান্য ক্ষেত্রে বলি রহমতের ক্ষেত্রে বলি আশেপাশে কি যে একটা গোষ্ঠী থাকে তাদের কিন্তু ওই অর্থ এলাকায় একটা প্রভাব থাকে, অর্থাৎ প্রভাবশালীরা দুর্বলীদের উপর অত্যাচার করে, দুর্বল নির্যাতন করে, এটা সব জায়গায় লক্ষণ। বিধান মেয়েদের কথা বললাম তো যে মেরেজ করলো অথবা প্রেম করে তাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলো, প্রতিকালে স্ত্রী দিয়ে বিয়ে করলো, সবই কিন্তু ওই যে প্রভাব ওই যে শক্তি শক্তিবাদের মানে বল প্রয়োগের ব্যাপার হয়ে গেছে। তবে যে কথা বলছিলাম যে তার ভিতরে মানবিক কিছু আছে, সে কিন্তু জুয়ার টাকা করে 25,000 টাকা উপার্জন করে তার মার কাছে নিয়েছিল। লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সে আমরা তার মানবিক দিকটা দেখতে পাচ্ছি, মায়ের কাছে কিন্তু আর ওই অপরাধ প্রবণতা তার কাছে নেই। সেখানে সে নিজের সন্তান এবং তার মা মার কাছে এনে সে টাকাটা দিয়েছে, এখানে তার মানবিক দিকটি দেখা গেছে। আরো সবচেয়ে বেশি প্রশংসাযোগ্য তার মায়ের কাছে, সেই মা তার ছেলের এই জুয়ার টাকা নিতে রাজি হয়নি, বলছে যে না তোমার টাকা নেবো না, আমরা ছেলের তো এরকম মাসে এরকম মা অনেক আছে বলি। রাজনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে অনেককে অপরাধীকে ধরে দিতে তার মায়েরাই। আমাদের দেশে এখনো কিন্তু এই ভালো মানুষগুলি আছে, এই মায়েরা আছে এখন, তাদের সেখানে কিন্তু আমরা আশা করতে পারি যে সমাজ থেকে এই সমস্ত অপরাধগুলি রহমত দ্বারা অন্যান্য যারা অপরাধ করেছে তারা ফিরে আসবে অথবা অন্তত তাদের প্রতিরোধ করা যাবে। তার মায়ে ওই যে তাকে বিনা করে টাকাটা ফেরত দিতে তা এটা কিন্তু তার দায় লেগেছে অপরাধ, এবং সেই টাকাটা সে কিন্তু কুড়িয়ে গেলে, অর্থাৎ তার ভিতরে তার মনস্তত্ত্বের ভিতরে বড় ধরনের একটা পরিবর্তন করার জন্য তার মায়ের এই ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্যই কিন্তু সে আমরা এখন যা লক্ষ্য করছি যে এখন অনেক পরিবর্তন হচ্ছে, অনেকে সাহায্য করে, যখন দেশের ছেলেরা পথ শিশুরা এখানে যায় তারা লেখাপড়া করে না, তখন তার হৃদয় অনুতাপ হয়, তারা তো পড়তে পারতো, স্কুলে যেতে পারতো, তারা তো বড় হতে পারতো, মানুষ হতে পারতো। এই যে তার ভিতরে বোধ এসেছে, আমরা এটাকে যেমন সম্মান জানাচ্ছি, তার মাকেও আমরা সম্মান জানাচ্ছি, এবং একই সঙ্গে আমরা সমাজের কাছে সবার কাছে বলতেছি রহমত তো টাকা পয়সা থাকা পয়সা করতে পারে না, কিন্তু রহমত এখন বুঝতে পারতেছে এই যে ব্যাপারটা, এই যে বোধটা, এটা যেন আমরা অনুভব করি, এটা যেমন রহমত অনুভব করছে আমরা অনুভব করি, এটার জন্য দায়ী কি এবং এটা আমরা চা করতে পারি। এটা আসলে আমরা এককভাবে কেউ করতে পারি না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় সমাজের দায়িত্ব না নেয়। কারণ হচ্ছে যে গরিবদের জন্য লেখাপড়ার সুযোগটা কিন্তু রাষ্ট্রে কি করে দিতে হবে এবং তাদেরকে কিভাবে স্কুলে নিয়ে আসতে হবে, কিভাবে প্রণোদনা দিতে হবে, কি কি সাহায্য দিতে হবে, আমাদের দেশে এখন হচ্ছে যে শুরু হয়েছে সেটা তাদের করতে হবে। আমরা আমাদের এই পথ এবং মিশন থাকা উচিত রাষ্ট্রীয় পদে সামাজিকভাবে যে আমাদের প্রত্যেকটা শিশু দৈনিক যেখানে হোক না কেন তারা যেন অন্তত শিক্ষার আলো পায়, তারা যেন শুধু কেবল অর্থের অভাবের কারণ যেন কারণ মেধা কমে না যায়, একটা পথে এসে তারা যেন আটকে না দিতে পারে, এই জন্য আমাদেরকে সমাজের এবং রাষ্ট্রের বিশেষ দায়িত্ব নিতে হবে। আর যদি ওই যে রহমতের মতন যারা টাকা পয়সা থাকা সত্ত্বেও লেখাপড়া করতে আগ্রহী নয়, এখানে কিন্তু পরিবর্তন আনতে হলে ওই পরিবারের পরিবর্তন আনতে হবে। আমাদের পরিবারের ভিতরে যদি আমরা নৈতিকতা চর্চা এবং ভালো শিক্ষার সুযোগ আমরা করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা দরিদ্র ঘরের পরিবার থাকলেও আমরা তো এখনো দেখতে পাচ্ছি যে অনেক দরিদ্র পরিবারে কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট করতেছে, অনেক ইয়া করে, অথচ রহমতরা কিন্তু ভালো টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা কিন্তু লেখাপড়ির আগ্রহ হয়নি। অতএব আমাদের মূল যেটা কথা হচ্ছে যে শিশুদের ভিতরে একটি প্রণোদনা দিতে হবে, যে প্রণোদনা তাদের আলোর দিকে সাজিয়ে নেবে, তাদেরকে শিক্ষার দিকে উৎসাহিত করবে, এবং রাষ্ট্র যদি সহায়তা করে তাহলে আশা করি আমাদের দেশে সব শিশুরাই
অনেক অনেক ধন্যবাদ ডক্টর আজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ব্রিদিং স্পেসের পর আবারও ফিরছি আমাদের যিনি আজকে অতিথি রহমতের কাছে, এবং সেই সময় আপনারা যে কমেন্টস গুলো পড়েছেন তাকে আমরা সেটা শোনাব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি ফেসবুকে, SMS করেছেন আমাদের অনেকেই, ইমেইলও পাঠিয়েছেন। লবিব নামের এক বন্ধু লিখেছে, রহমতের গল্প শুনলাম এবং অন্যান্য দিনের মতোই, কিন্তু তারপরে কোথাও যেন একটু আলাদা মনে হয়েছে। শিক্ষা যে খুব জরুরি একটা ব্যাপারটা আবারও প্রমাণিত হয়। মিলন জামালপুর থেকে লিখেছেন, ভাইয়া পরিবারটা অনেক বড় একটা ব্যাপার, রহমতের চাচার কারণে বা প্রভাবে রহমত এতটা খারাপ হতে পেরেছে বলে আমি মনে করি, আর তাই আমাদের পরিবারের কারা আছেন, তারা আমাদের ছেলেমেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কোন পথে নিয়ে যাচ্ছে, সেটাও আমাদের ভালো করে লক্ষ্য করা উচিত। সামির ঢাকা থেকে লিখেছে, ভাইয়া রহমতের স্কুলে না যাওয়াটা ছিল সব থেকে বড় ভুল। দিনার কক্সবাজার থেকে লিখেছে, ভালো কথা, এটাই যে রহমতের কাছ থেকে আমরা অনেক ভালো কাজ পেয়েছি যা অন্য অপরাধীর মধ্যে আমরা খুব বেশি একটা পাই না। রত্না ঢাকা থেকে লিখেছে, মেয়েদের নিয়ে ভাইয়া রহমতের মনে হচ্ছে একটু অ্যালার্জি আছে। ওকে। রিপা ঢাকা থেকে লিখেছে, ভাইয়া রহমত অন্য অপরাধীদের মতো অত বড় কোনো অপরাধী না, তবে ওর কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। এরকম অনেকেই অনেক কমেন্টস করেছেন রহমত। আমাদের লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, যারা এতক্ষণ আপনাকে ধরে শুনলেন, আমাদের রেডিও শ্রোতা যারা,
তাদেরকে আমি বলি যে আমার মতন অপরাধ যে আপনারা কেউ করবেন না, আমার মতন খারাপ কাজ কেউ করবেন না। আপনাদের কাছে আমি বিনত অনুরোধ জানাচ্ছি।
কেন করবে না,
কেন করবে না? আমার মতন লেখাপড়া না করে কিভাবে ভবিষ্যৎ আগবে? আমি তো মূর্খ, আমার মতো মূর্খদের শুনতাম না।
আপনি নিজে ভবিষ্যতে কি করবেন, কোনো প্ল্যান আছে?
হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করব, কারণ ব্যবসা বাণিজ্য মোটামুটি শিখে বেলাইছেন। কার এই ব্যবসা?
এই ব্যবসাটা সেই করবেন?
হ্যাঁ।
আচ্ছা, ওকে। আপনার কোনো উপদেশ দেওয়ার মতো কোন লোক আছে, মুরব্বী টাইপের, যারা আপনাকে বলে যে এইভাবে সুন্দর করে জীবন গড়ব, আপনি কারো কথা শুনেন, এরকম কেউ আছে?
হ্যাঁ, এখন আমি মনে করেন মোটামুটি সবই আমার বোঝা যে অনেক তো তোর বাপ মরার পরে বুঝবি যে কি জ্বালা, নিজের হোটেলে তো খাইবি, অনেক তো বাপের হোটেলে খাইতেস, যে কিন্তু মাথার কিছু ঢুকতেছ না। যে আমার মাঝে মাঝে আমি চিন্তা করি ঠিকই তো, যে আমি বাপের হোটেলে খাইতেছি, কিন্তু চিন্তা ভাবনা নাই। বাজে তো আব্বা মারা গেলে তারপরে আমি বউ বাচ্চা লেগে গেল, প্রথমে আমার এক পেট পা ধরবো, দুই পেট, তারপর তিন পেট হবে, বাড়বো আমার পেট। আমি মনে মনে যাবো চেপা চলতে পারছি, তারপরে তো আমি বলতে যাবো চেপে করতে হবে, কারণ মনে থাকবে যে বাড়িতে আমার আরেকটা ফ্লেট আছে কাইবার জন্য, আমার কাজ মাছ করতে হবে। চিন্তা ভাবনা করে মনে করেন এ করি, এসবের কথা মানে মোটামুটি মানি, কারণ
নামানো ও কাদামাটি এবং এই কাদামাটির জায়গাটাকে সুন্দর করে শেপ দেওয়াটা প্রয়োজন। এবং আমরা শুধু আজকের এই অনুষ্ঠান থেকে শুধু একটা কথাই বলতে পারি, এরকম ১৯ বছরের রহমত আমাদের সোসাইটিতে অনেক আছে, এবং তাদের দ্বারা যদি ভালো কিছু আমরা প্রত্যাশা করি, তাহলে তাদেরকে বড় হওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ আমাদের অবশ্যই দিতে হবে। এবং এই জন্যে আমাদের যারা সচেতন ব্যক্তি আছেন সমাজে, একটা কমিউনিটিতে, তারা নিজেরাও যদি কোনো কাজ করে যান, তারা নিজেরা যদি সচেতন থাকেন, তার পাড়ার ছেলেটা যার মধ্যে প্রতিভা আছে সে যাতে নষ্ট না হয়ে যায়, ডিরেইলড যাতে না হয়ে যায়, সেজন্য তাকে একটু গাইড করা, তার পরিবার থেকে না পেলেও যদি আপনি দেখেন এই ছেলেটাকে দিয়ে হবে বা ও খারাপ পথে যাচ্ছে, খুব সুন্দর করে তাকে একটু সুন্দর পথে নিয়ে আসা আপনার একটা মূল্যবান উপদেশ, হয়তো বা তার পুরো জীবনটাকেই পাল্টে ফেলতে পারে। এবং একই সাথে নিজে সচেতন হওয়া যে আপনি যেন কখনো এরকম না হয়ে যান, বিশেষ করে কিশোর যারা আছেন। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করতে চাই আমাদের রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে সপ্তাহে যারা আমাকে চিঠি বা মেইল পাঠিয়েছিলেন সেই সব চিঠি মেইলের ছোট্ট একটা অংশ আমাদেরকে পড়ে শোনাবে আর্যে রাজু।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রিফাত, খুলনা থেকে লিখছি। আমি আজকে আমার একটি ছোট ভুলের কথা চিঠির মাধ্যমে তুলে ধরতে চাই সবার কাছে। সেটি হচ্ছে, আমরা দুই ভাই, ছোটবেলার কথা বলছি, খুব সামান্য একটি কারণে আমার বড় ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায়, আর সেই কারণটি হচ্ছে আম। আমাদের আম বাগান ছিল, প্রচুর আম ধরতো সেখানে। একবার আম খাচ্ছিলাম তো আমার মনে হচ্ছিল যে বড় আমটি বোধ হয় আমার ভাইয়া খাচ্ছে। এভাবে প্রায়ই খাবার সময় বড় ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া লেগে যেত, আর সে কারণেই একবার একটি আম আমার ভাইয়ার কাছে আমি চাচ্ছিলাম কিন্তু ভাইয়া দিচ্ছিল না। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়, তারপর মারামারি শুরু হয়, এবং এক পর্যায়ে একটি লাঠি দিয়ে আমি তার মাথায় আঘাত করি, তার মাথা ফেটে যায়, রক্ত বের হয়, সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অনেক চিকিৎসা করা হয়, এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আজ এতদিন পরে আমার মনে হচ্ছে যে সামান্য একটি আমের কারণে ভাইয়ের সঙ্গে মারামারি করাটা আমার ঠিক হয়নি, যেটা করেছি আমি সেটা ভুল করেছি। তিনি তো আমারই বড় ভাই, তার কাছে আমার ক্ষমা চাইলেও কোনো অসুবিধা নেই। আমি চাইবো আমার ভাই যেন আমাকে ক্ষমা করে দেন, তারপরে যদিও ভাইয়ের সঙ্গে আমার কথা হয় কিন্তু এই ব্যাপারে আমার কোনোদিন ক্ষমা চাওয়া হয়নি। আজ আমি যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার বড় ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু আমাদেরকে মেইলটি পড়ে শোনানোর জন্য। একই সাথে ধন্যবাদ জানাই যে বন্ধুটি আমাদেরকে মেইল করেছেন তাকে। প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও আপনাকে নক করব। সে সময় হয়তো দুর্ধর্ষকেও একজন বসে নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করে যাবেন, এই অর্থে যে তার মতো দুর্ধর্ষ হয়েও নিজেকে স্পয়েল্ড করা ছাড়া আলটিমেটলি কারোরই কোনো ক্ষতি করা যায় না। এতদিন এই অনুষ্ঠানটি করে একটা লেসন পেয়েছি, সেটা হচ্ছে যে ব্যক্তি অপরাধ করে সে ব্যক্তি সমাজের কিংবা অন্য ব্যক্তির কিংবা কোনো কমিউনিটির কিংবা কোনো দেশের কিংবা কোনো রাষ্ট্রের যতটুকু ক্ষতি করে তার চাইতেও অধিক বেশি এবং সবচাইতে বেশি নিজের ক্ষতি করে। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।